চৌঠান ডিসেম্বর 2015।
তো একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা ছিলেন, জিবরিল আমিন আসবেন দেখা করবেন, সারা রাত অপেক্ষা করছেন আসেন নাই। পরের দিন জিবরিল আমিন যখন আসছেন বললেন যে আপনার কথা ছিল রাত্রে আসবেন, আসবেন না কেন? বললেন যে আপনার বাসার মধ্যে আপনার অজান্তেই একটা কুকুরের বাচ্চা ছিল আর আপনার ঘরের মধ্যে ছবি ছিল, পরে আপনি টের পাওয়ার পর এগুলো বাইর করে দিচ্ছেন, তো এখন আমি আসছি। তো আল্লাহ পাকের নিয়ম হল রহমত আসে ফেরেশতার মাধ্যমে, রহমতের ফেরেশতাই আসতে পারে না যদি সেখানে কুকুর থাকে অথবা প্রাণীর ছবি থাকে। তাহলে কি ছবি তোলা উচিত না না উচিত? কিন্তু এখন কি হল যে ব্যাপকভাবে সবাই ছবি তুলতে থাকে, ওয়াজ মাহফিলে যাওয়া যায় না, ওখানে ভিডিও এবং ছবি তোলা ব্যাপক হয়ে গেছে। দয়া করে কেউ ছবি তুলবেন না, পাগড়ি দেওয়ার সময় ছবি তুলবেন না। চলো চলো চলো
থেকে দেখলে অনেক ভাই আছে ক্রিকেটের ভূমিকায় হাত চলতে থাকে, ঝুঁকিপূর্ণ করে বাজে মন্তব্য করে। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আলেম হয়েছি তো ওলামা হয়েছে, হাফেজ হয়েছে আপনাদের জন্য, হাফেজ হয়েছে আপনাদের জানাজার জন্য, হাফেজ হয়েছে আলেম হয়েছে আপনাদের উপকারের জন্য। সুতরাং আলেমদেরকে সম্মান করতে শিখুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন। এই আহ্বান দেখে আমি আপনাদেরকে ইসলাম সংগীত পরিষদ করে শোনাচ্ছি। মুখ্যমান তিনি আমাদের মাঝে চলে এসেছেন, তিনি এখনই আমাদের মাঝে তাকদীর পেশ করছেন। এই পর্যায়ে তাকে নিয়ে আসছেন ইসলামের দুধ তীরে মিটিমিটি করে চলতে থাকা আলেম ফিশারী, হাজারো লাখে ওলামা তোলাবাদের শ্রেণীতা, তার তরিকার অন্যতম বুজুর্গ রবিউল জামানা আরেফিল্লাহ হযরতুল আলম শাহ আব্দুল মতিন বিন হুসাইন, শাহ আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব হালকা নগর খলিফা, শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব করাচি। আমি হযরতকে কোরআনের আলোকে অতি মূল্যবান নসিহত পেশ করার জন্য সবাইকে অনুরোধ করছি, এবং পাশাপাশি শ্রোতা ভাইদেরকে একটু আগিয়ে আগিয়ে সামনে আগিয়ে বসার জন্য অনুরোধ করবো, যেন যারা দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ ওইখানে দাঁড়িয়ে আছে, তারা যেন বসার সুযোগ পান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে দিন, বলুন আমি।
এখানেও কি বদবাস? হ্যাঁ, কে বলে দেন আমার পকেটে রেখে দিই, কি আর বলা। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون، نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মানুষ যতক্ষণ কাফের থাকে কুফরের মধ্যে থাকে কুফরের মধ্যে মৃত্যুবরণ করে এ লোকের জন্য বড়কাল জীবনে না শান্তি না সম্মান না আজাব থেকে মুক্তির কোন উপায় আছে আর টিম টিমে ইমান ও যার অন্তরে আছে কোন রকম এক বালু পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করবে নিঃসন্দেহে এইটুকু ইমানের বরকতে আগে কিংবা পরে আল্লাহ পাকের ইচ্ছায় নিশ্চয়ই সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার শুভাগমন ঘটছিল মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তির পথ দেখানোর জন্য, অভিশপ্ত জীবন থেকে মুক্ত হয়ে আলোকিত জীবন লাভ, রহমতের জীবন লাভ কিভাবে সম্ভব সেই পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা তার রসুলকে দুনিয়াতে প্রেরণ করছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত চব্বিশ ঘন্টা একটা শব্দ উচ্চারণ যদি করতেন সে একটা শব্দই জান্নাতের রাস্তা, একটা বাক্য উচ্চারণ করলে সেটা জান্নাতের রাস্তা, এক ঘন্টা বয়ান করলে পুরোটা জান্নাতের রাস্তা, নূরের রাস্তা, হেদায়তের রাস্তা, দুজাহানের কামিয়াবির রাস্তা। আরবের লোকেরা যখন শিরকে ডুবা কুফরে ডুবা প্রতিমা পূজা একদম ধ্বংস এবং বরবাদ জাহান্নামের কিনারায় গিয়ে পৌঁছে গেছে মরবে আর জাহান্নামে পৌঁছবে তখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে নবী হিসাবে আবির্ভূত হলেন এবং তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নিঃসন্দেহে তাহলে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছবে। শুনতেছেন ভাই, মানুষ মনে করে যে আমি বড় ফ্যাক্টরির মালিক হলে আমি তো বড় সফল কাম, অনেকে বড় বড় শিক্ষিত হয় যে দেশ বিদেশ থেকে বড় বড় ডিগ্রি বড় বড় ডক্টরেটওয়ালা মানুষ তো অনেকে সে এই ধোকার মধ্যে থাকে যে আমি বড় সফল কাম। আমার প্রিয় বন্ধুরা, কোন নমরুদ সারা দুনিয়ার সবগুলো ডিগ্রি অর্জন করলেও সে তো নমরুদই, ফেরাউন সারা দুনিয়ার সবগুলো ডক্টরেট অর্জন করার পরও সে তো একজন ফেরাউন, অরুণ বাবুলহা বাবু জাহাল এবং কারুন সারা দুনিয়ার সব মস্তক সব সিংহাসন সব দাপট সব রাজত্বের অধিকারী হল সে তো আবুলহা বাবু জাহালই, সে তো কারুনই। সম্পদ কাউকে সম্মানওয়ালা বানায় না, ডিগ্রি কাউকে সম্মানওয়ালা বানায় না এবং সম্মানের উচ্চ আসন দেয় না। আল্লাহর কসম, পশু থেকে মানুষকে যে জিনিস পৃথক করে এবং সম্মানের আসনে প্রথমবার আসীন করে সেটা হচ্ছে ইমান। শুনতেছেন ভাইয়েরা, ইমান ভিতরে আসলো মানুষ সম্মানের শ্রেষ্ঠ আসন লাভ করল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আরবের যে মানুষগুলো সাড়া দিলেন সে মানুষরা শুধু মানুষ হন নাই, খুদ না থে জো রাহ পর আওরু কে হাদি বন গয়ে, নিজেরা এককালে যারা পশুর চরম জীবনের অধীন ছিলেন ইমান এবং ইসলামের বরকতে, তারা শুধু চন্দ্র সূর্যের আলোকে হার মানাইয়া দেন নাই, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য তারা চন্দ্র সূর্যের চেয়েও বেশি আলোকদীপ্ত মডেলে পরিণত হয়ে গেছেন। খুদ না থে জো রাহ পর ঔরো কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসীহা কর দিয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নজর, নূরের নজর, হেদায়েতের নজর, মহব্বতের নজর যার উপরেই পড়ছে, আল্লাহর কসম ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা তার কসিব হয়ে গেছে। এটা ইসলামের একটা বিধান, ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে মানুষের মধ্যে যারা এবং শ্রেষ্ঠ একদম শ্রেষ্ঠ মানুষ তারা শ্রেষ্ঠ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ। শুনতেছেন ভাইরা? আর সাধারণ মুসলমান যারা সাধারণ ফেরেশতাদের চেয়েও তারা শ্রেষ্ঠ, তাহলে মানুষের মর্যাদা কত বড় চিন্তা করা যায়। আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজাম বুগজারাজ হজ্জে বাহায়েম কাজ মালায়েক বুগজারি। হে মানুষ, তুমি পশুর আচরণ ত্যাগ করো, পশুর জীবন ত্যাগ করো, পশুর মতো লাগামহীন জিন্দগি ত্যাগ করো, বরং ইমানের দ্বারা শাসিত, ইসলামের দ্বারা নিয়ন্ত্রিত, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকদীপ্ত ফুলের জীবন তুমি গ্রহণ করো, তাহলে ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবা আল্লাহ পাক তোমাকে দান করবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু ফেরেশতাদেরকে বলছিলেন যে যে ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই, একটা জাতি সৃষ্টি করতে চাই যারা হবে আমার খলিফা। কি কথা বুঝেন নাই? কিন্তু এখানে একটা বিষয় বুঝবার আছে, সেটা হচ্ছে যে চোর ডাকাত সেও কি আল্লাহ পাকের খলিফা? যে মদখোর সেও কি আল্লাহর খলিফা? যে নমরুদ সেও কি আল্লাহর খলিফা? যে ফেরাউন সেও কি আল্লাহর খলিফা? এই যে জাতি সৃষ্টি করব, একটা খলিফার জাতি, সবগুলো মানুষই যে খলিফা হবে সেটা না। কথা বুঝুন না ভাইরা, যে এই মানব জাতির মধ্যে যারা মহান আল্লাহর ইশারার উপর জীবন দিবে, আল্লাহর সন্তুষ্টির উপর চলবে, আল্লাহ পাকের হুকুমের অধীন জিন্দগি কাটাবে, তো আল্লাহ পাক তাদের অন্তরে এই পরিমাণ নূর নাজিল করবেন, তাদের চোখে মুখে জবানে অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ পাকের নিজের সত্তার নূর এতটা বর্ষণ করবেন, এই মানুষ আল্লাহ পাকের নূরের একটা প্রতিবিম্ব হবে। কি কথা বুঝেন নাই? যখন মানুষের জীবনটা, মানুষের আখলাক, মানুষের কর্ম, মানুষের চরিত্র পুরাটা আল্লাহ পাকের নূর একদম পূর্ণ মাত্রায় পূর্ণিমার চাঁদের চেয়েও আলোকিত হবে, লাখো কোটি সূর্যের চেয়েও আলোকিত হবে, তখন নিঃসন্দেহে এই মানুষই আল্লাহ পাকের খলিফায় পরিণত হয়ে যায়। কিন্তু এই খালি মানুষ আমি শ্রেষ্ঠ এটা বললে ভুল হবে, খালি মানুষ হলে শ্রেষ্ঠ হয় না, মানুষের মতো মানুষ হলে তখন শ্রেষ্ঠ হয়। আর মানুষের মতো মানুষ হওয়ার তরিকা কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত এক আলেমী দীন ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আরেফে কামেল ছিলেন, বিশ্বের লক্ষ লক্ষ আলেমদের তিনি শিরোমণি এবং তাদের অত্যন্ত নির্ভরযোগ্য অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি বলেন যে আগর ইয়ে ইনসান ইনসান হো যায় তো ইহি সব কুছ হ্যায়, এই মানুষ যদি সত্যিকার মানুষ হয়ে যায়, মানুষ সবচেয়ে সেরা মর্যাদার অধিকারী। আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। আর মানুষ হওয়ার পদ্ধতি হল এই মানুষ আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক পয়দা করবে, নিবিড় প্রেমের বন্ধন পয়দা করবে, গভীর ভালোবাসার সম্পর্ক পয়দা করবে, তখন এই মানুষ মানুষ হবে, তখন এই মানুষ ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্তবাওয়ালা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবে কবুল করেন। ভাই পয়লা কথা, মানুষ তো বানাইছেন আল্লাহ তাআলা, কি কথা বুঝেন নাই? কুকুর যদি কেয়ামত পর্যন্তও চেষ্টা করে, যে আমি মানুষ এরকম বড় মর্যাদা বলা হব, বড় সম্মান বলা হব, জান্নাতের অধিকারী হব, যে কুকুরের জন্য এটা সম্ভব, শিয়ালের জন্য এটা সম্ভব, বিড়ালের জন্য এটা সম্ভব, কোন পশুর জন্য এটা সম্ভব। তো পয়লা তো এই যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাবালু আমাদের কোন রকমের আবেদন নিবেদন ছাড়া আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। হযরত আদম আল্লাহর নবী ছিলেন, নবীর সন্তান আল্লাহ আমাদেরকে বানাইছেন, এটা কি আল্লাহ পাকের মস্ত বড় অনুগ্রহ না আমাদের প্রতি? এক লোক চৌধুরী বংশের, ভাই আপনার বাড়ি কোথায়? অমুক এলাকায়। বাবার নাম কি? অমুক। আপনার বংশ কি? আমাদের কোন বংশ টংশ তো শুনি নাই, কি কথা বোঝেন নাই। এরকম বহুত লোক আছে না, পাশে আরেক লোকের জিজ্ঞেস করা হলো আপনাদের বংশ কি? বলে আমরা কাজী বংশের লোক। কাজী বংশ বাংলাদেশে এক সম্ভ্রান্ত শ্রেণী না, অত্যন্ত সম্মানিত একটা পরিবার, শুনলে মানুষ শ্রদ্ধা করে, সেটা কাজী বংশের লোক। চৌধুরী বংশের লোক হলে মানুষ মনে করে ওহো বড় সম্মানিত লোক। তো কেউ যদি বলে আমি কুরাইশ বংশের লোক, তো ফের মানুষ গুরুত্বের নজরে তাকে দেখে কিনা? আপনার বাড়ি কোথায়? বরিশাল। আপনি? চিটাগাং। আচ্ছা ভালো, মশাল্লাহ, শিক্ষিত এলাকার লোক। আপনার বাড়ি কোথায় ভাই? আমি মদিনা শরীফ থাকি। কি পার্থক্য হয়ে গেল কিনা মুহূর্তের মধ্যে, কতটা পার্থক্য! আর হয় আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা শরীফ। মক্কা মুকাররমাতে আমরা এক এলাকা থেকে আসতেছিলাম, রাস্তার পাড়ে দাঁড়ায় আছি, তো গাড়ির জন্য হঠাৎ এক ড্রাইভার আসলেন, থামলেন। আমরা বললাম যে কাবা শরীফের পাশে, মসজিদুল হরমের পাশে আমাদেরকে নামাবেন। ও লোকটা ড্রাইভার হাসলেন এবং বললেন যে ঠিক আছে উঠো। উঠলাম আমরা, ড্রাইভারের পাশের সিটটাই আমার। একটু পরে আমি তাকে আরবিতে জিজ্ঞাসা করলাম আপনি কোথাকার বাসিন্দা? সে হাসতে হাসতে এই লোক বললেন যে আমি মক্কার মানুষ। এবং তিনি আল্লাহ পাকের খুব শুকর আদায় করলেন, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মক্কার বাসিন্দা বানাইছেন। শুনতেছেন ভাইরা? তো আপনি আমিও এই পৃথিবীরই মানুষ, কিন্তু একটা মক্কার মানুষ যখন মক্কার মুসলমান আপনার আমার পাশে দাঁড়ায়, আমরা শ্রদ্ধায় আপ্লুত হয়ে যায় কিনা? আমি যখন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়ি তখনও আমার দাড়ি মোজ হয়নি, দেখলাম যে কালো একটা মানুষ, বৃদ্ধ, অনেক বয়স, সম্ভবত 60-65 বয়স হবে, ভীষণ ভারী, নড়তে চড়তে পারেন না মানুষটা। এবং দেখলে মনে হল না কোন আলেম, কোন ক্ষতি, কোন মুফতি সাহেব, কিন্তু মাহমুদিয়া মাদ্রাসার বড় বড় হুজুররা, এক একজন দারুন দেওবন্দের ফারিক, বড় বড় আলেম বুজুর্গ, তারা দেখলাম যে এই লোকটার সামনে অনেক সম্মানের সাথে কথা বলেন, অনেক বেশি এহতেরাম আদব করেন। কি ব্যাপার? ছাত্ররা দেখলাম যে খালি ভিড় করে ওখানে গিয়া, ওই লোকটাকে দেখে কিছুক্ষণ দাঁড়ায় দেখতে থাকে, পরে যায়। আমি ভাবলাম যে কি ব্যাপার, এমন কি ঔৎসুক্য, কি এতটা আকর্ষণ এখানে? আমি ভোলার মানুষ, গাঁওগ্রাম থেকে আসছি, শহরের জীবন তখনও তেমন কিছুই বুঝতাম না, আর কোন নতুন লোক দেখলে ভয়ও পাইতাম যে ধমক না খাই। ভাই গ্রাম দেশ থেকে আসছি, নিয়ম জানি না, এই উচ্চ সামাজিক জীবন জানি না। একটু দাঁড়ায় দেখলাম, সাথীদেরকে জিজ্ঞেস করলাম লোকটা কে, বললেন যে ইনি কাবা শরীফের সঙ্গে যে মসজিদুল হারাম, মসজিদুল হারামের খাদেম। আমি বললাম যে কি খেদমত করেন তিনি ওখানে? বলেন যে ওখানে ঝাড়ু দেন। আরে ভাই, মসজিদুল হারামে ঝাড়ু দেন পরিচ্ছন্ন কর্মী, তার এত সম্মান যে মাহমুদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, যিনি শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানির প্রিয় শিষ্য, তিনিও তার সামনে আদবের সঙ্গে বসতেছেন। আমাদের ওলামাদের চরিত্রই আজব, যার মধ্যে আল্লাহর ভালোবাসা দেখেন, আল্লাহর প্রতি বিনীত জীবন দেখেন, আল্লাহর আনুগত্যর বন্দিগীওয়ালা জীবন দেখেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যাকে আপ্লুত দেখেন, সুন্নতের জীবনে যাকে আলোকিত দেখেন, আমাদের বড় বড় আলেম মানুষ তখন তার সামনে আস্তে বিনয়ী হয়ে পড়েন, বিনয় অবনত হয়ে পড়েন, ভাই এই লোকটা আমার নবীর সুন্নতওয়ালা, আল্লাহ পাকের মহব্বতওয়ালা। আশ্চর্য ওলামাদের চরিত্র এবং গুণ, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে মিয়া, তাদের চরিত্রে, আচরণে, কর্মে, চাহনিতে অটোমেটিকলি স্বতঃস্ফূর্তভাবে সেটা ফুটে উঠতে থাকে। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, বিশ্বের বিখ্যাত এক আলেমে দিয়েছিলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ। হাজার হাজার আলেম মুহাদ্দিস মুফতি আদরের সঙ্গে এই ইমামের সামনে বসে থাকতেন। এক সাধারণ মুসলমান, আলেম না, মুফতি সাহেব না, কোন মসজিদের খতিব না, কিন্তু সুন্নত মোতাবেক আমলওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর প্রেমিক নামে পরিচিত, মুত্তাকি পরহেজগার, আল্লাহ ভীরু নামে প্রসিদ্ধ হযরত বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহ, তিনি এই মহান বুজুর্গ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের মজলিসে যখন আসলেন, তিনি দাঁড়ায় গেলেন, আগে বাড়লেন এবং তাকে ইস্তেকবাল করে নিয়ে আসলেন, তার বিশেষ মসনদের মধ্যে পাশে বসাইলেন। বড় আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস, সকলে হতবাক যে একজন সাধারণ মুসলমান, কোনো আলেম না, এবং যে কোরআন সুন্নার পরিভাষায় উম্মি মুসলমান, এই কথা বোঝেন নাই, সাধারণ মুসলমান, উম্মি মুসলমান, তাকে এত সম্মান করলেন তিনি, এত বড় আলেম হয়ে সারা দুনিয়ার আলেমরা যার সামনে আদবের সামনে সঙ্গে বসেন, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল এক সাধারণ মুসলমানকে এত আদব করলেন, কিছুই তো মাথায় খেললো না। বিশ্ব হাফি চলে গেলেন, বিশ্ব হাফি চলে যাওয়ার পরে ভাই তোমরা একটু সরে বসো, বিশ্ব হাফি চলে যাওয়ার পরে বড় বড় আলেমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, হযরত আপনি এই সাধারণ মানুষটাকে এত সম্মান করলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, হে উলামায়ে কেরাম, আমি কিতাব চিনি, কিতাবের হাজার হাজার পৃষ্ঠার এলেম চিনি, আমি কিতাব চিনি, আল্লাহর কোরআন, কোরআনের এলেম চিনি, আর বিশ্ব হাফি সে কিতাব নাজিলকারী মহান আল্লাহকে চিনেন। আমি আল্লাহকে চিনার চেষ্টা করতেছি, হ্যাঁ আল্লাহ আল্লাহ, আল্লাহর যারা আরেফ তাদের এত বড় মর্তবা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় ফকিহ এবং এত বড় ইমামুল হাদিসের নিকট, শুনতেছেন ভাইরা? কিন্তু এখন দুনিয়াতে এমন সব ইসলামের শিক্ষিত ব্যক্তিবর্গ তৈরি হয়েছেন যারা কোরআন সুন্নার কিছু জ্ঞান অর্জন করার পর যে আল্লাহর আরেফ যারা, আল্লাহকে যারা চিনেন, মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর জন্য যাদের তিল জীবনের তিল তিল উৎসর্গিত, সে আলেমদেরকে, সে আরেবদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা আমরা এখন অনেকেই ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, ইমান এবং ইসলাম মানুষকে ভুল সবক শিক্ষা দেয় না, অন্ধকারের সবক শিক্ষা দেয় না, এবং জীবনের কোন অংশে নূর এবং সম্মানকে বিয়োগ করা শিক্ষা দেয় না। যত পারো আরো উচ্চ সম্মান অর্জন করো, আরো সফলতা অর্জন করো, আরো নূর অর্জন করো, আল্লাহ পাকের আরো নৈকট্য অর্জন করো। নামাজওয়ালা, তাহাজ্জুদওয়ালা, হাজার হজওয়ালা, উমরাওয়ালা, কিন্তু তাই বলে কি সে বাবাকে সম্মান করবে না? বাবাকে সম্মান করলে তার মর্তবা আরো বৃদ্ধি পেল, মাকে মহব্বত করলে, সম্মান করলে, আদর করলে তার মর্তবা আরো বৃদ্ধি পেল, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে ইজ্জত করলে তার মর্তবা আরো বৃদ্ধি পেল। হাজী সাহেব হজ করে আসছেন, আল্লাহর ঘর দেখে আসছেন, এই অনুভূতি নিয়ে আগায় গিয়ে তাকে সালাম করলে টাটকা তাজা বিশাল রহমতের অধিকারী সে হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি ওয়া কুল লাহু আন ইয়াদুয়া লাক। এই মাত্র হজ করে আসছেন, যারা এই তাজা হজকারী হাজিদেরকে দেখলে তোমরা তাদেরকে সালাম করবা এবং তাদের নিকট দোয়া চাইবা। হাজি হজ করে আসে টাটকা তাজা, ওই মুহূর্তে দোয়া করলে তার দোয়া আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর ঘর দেখার ওই চক্ষু দুইটার, ওর হাত আর জবানের এই পরিমাণ বরকত আল্লাহ পাক দান করছেন। তো আমার ভাইরা, ছোটকে আদর করলাম, স্নেহ করলাম, এর দ্বারা মর্তবা বাড়লো, কেউ ভুল করলো ক্ষমা করে দিলাম, আল্লাহ পাকের সঙ্গে আমার নৈকট্যের সম্পর্ক আরো বৃদ্ধিপ্রাপ্ত হল। মোমেন তো নিজের জীবনের কোনো ঘাটতি বরদাস্ত করবে না, কিন্তু কি হলো আজকে আমরা বড় ভুলের মধ্যে আস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বিসমিল্লাহ, কি বলতেছিলাম মনে একটু আগে, বিশ সাহাবির ঘটনার আগে কি বলতেছিলাম? সব সবকে ভুলে গেলে কেমনে হবে? আল্লাহ তাআলা ঈমান এবং ইসলামের কদর করার আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, ঈমান মানুষকে উঁচু বানায়, ইসলাম মানুষকে উঁচু বানায়। বিশ্বহাফি যে যার কথা একটু আগে বললাম, ইয়া রব ইয়া আল্লাহ, এই মানুষটা জীবনের বিশাল অংশ একদমই দিন রাত মদ পানে অভ্যস্ত ছিলেন। শুনতেছেন ভাইরা, আমরা অনেক মুসলমান আছি যে কোনো মানুষের আমলের কমতি দেখলে পুরানা তাহাজ্জুদওয়ালা, পুরানা নামাজওয়ালা, তাকবীরে উলাওয়ালা, দিনে খেদমত মেহনতওয়ালা, এলেমওয়ালা, হজওয়ালা, উমরাওয়ালা ওই ত্রুটিপূর্ণ মুসলমানকে ধিক্কার দিতে অভ্যস্ত, তাচ্ছিল্য করতে অভ্যস্ত। এ তোমার দাড়ি নাই, তোমার পোশাক এখনো ঠিক নাই, তোমার এখনো ঠিক মতো নামাজ নাই। আমার ভাই, সেজন্য তো আপনার আমার কোনো এরকম ঠিকাদারি নেই, আপনি আমি ওসি না তার ব্যাপারে খবরদারি করার জন্য। হ্যাঁ, মহব্বতে একরামে তাকে দিনের কথা বলব। অনেকে এমন করে, কোথাও মাহফিলে গেলাম বা কোনো এলাকায় সফরে গেলাম, আত্মীয় স্বজনকে ধরে নিয়ে এসে বলে, দাড়ি নাই তো, দাড়ি মুন্ডানো, বলে হুজুর হাতটা একটু ওর গালের উপর রেখে দেন। আমার আফসোস লাগে, কষ্ট হয় এই লোকদের অজ্ঞতাপূর্ণ আচরণ দেখলে। আরে, কোনো মুসলমানকে দিন শিক্ষা দেওয়ার এটা কোনো পদ্ধতি হল যে প্রকাশ্যে এতগুলো মানুষের সামনে তাকে অসম্মান করা? প্রত্যেকটা মানুষ, সে ছোট হোক কিংবা বড়, তার একটা নিজস্ব অনুভূতি থাকে। ছোট মনে করে, ছোটকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সেও কিন্তু লজ্জা বোধ করে, বাবা আমাকে শরম দিচ্ছে সকলের সামনে, কি কথা বুঝেন নেই। এজন্য কোন শ্রেণীর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আল্লাহর কসম, ইসলাম এটা কোন ক্রমে পারমিশন দেয় না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক লোক আসলো। শুনতেছেন ভাইরা, মুসলমান না ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আখলাক, যে সুন্দর জীবন, যে অমলিন চরিত্র শিক্ষা দান করছেন, সেটা কেমন? লোকটা মসজিদে নববীর এখানে উপস্থিত হল, মানে মদিনা শরীফের মধ্যে, যেখানে হাজার হাজার সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে দিন রাত অবস্থান করেন, তাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তাদের ভিতরে দাঁড়ায় যে ইহুদি লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি আমার নিকট থেকে ধার আনছিলেন আর আপনি বলছিলেন যে আজকে সেটা পরিশোধ করবেন, আপনার আজকের তারিখ সেটা, আমার পাওনাটা পরিশোধ করে দেন। আমার কথা আপনারা বুঝতে পারেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর সঙ্গে নিজের ঘরে খবর নিলেন, ঘরে কিছু আছে কিনা, এই লোকের পাওনা পরিশোধের মতো। খোঁজ নিয়ে দেখা গেল পাওনা পরিশোধ আজকে সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আমি তো বলছিলাম, কিন্তু আমি তো আজকে অপারগ, অক্ষম, আমার কাছে আছে আর দিলাম না, এটা তো অন্যায়, কিন্তু একদমই নাই, তো আমি দিব কোত্থেকে? সেই লোকটা বলল, হয় আমার পাওনা পরিশোধ করবেন, আর না হলে আপনি এখান থেকে নড়তে পারবেন না, আমি আপনাকে এখান থেকে যেতে দিতেছি না। সাহাবিদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সাহাবিদের মধ্যে ঘোষণা করছিলেন যে কোন লোক যদি কারো কাছে পাওনা থাকে আর সে পাওনা দিতে সে ব্যর্থ হয়, ওই লোক যদি তাকে বন্দি করে, তাহলে বন্দি করার তার অধিকার আছে, কি কথা বুঝেন নাই? কিন্তু ইসলামের বিধান হলে বন্দি করবে কেমনে? আপনি একজনের কাছে এক লাখ টাকা পান, সেই লোক দেয় না, কোন ক্রমে আদায় করে না, আপনি এই আগে কেস দিবেন, মামলা করবেন, তো সরকারের পক্ষ থেকে আদেশ জারি হবে, এরকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে নিয়ে যাবে, যতক্ষণ না পাওনা পরিশোধ করবেন অতদিন আপনি বন্দিশালায় থাকবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই তো আইন কানুন সবকিছু, তো তিনি যখন শুনলেন যে এই লোক বলছে যে যদি না আপনি পাওনা পরিশোধ করতে পারলেন আপনি এখান থেকে নড়তে পারবেন না, তার মানে যে আপনি আমার নিকট বন্দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আমি এখানে বসে থাকব। বসে আছেন, সেই বিকাল গেল, রাত গেল, পুরাটা রাত শেষ হল, তিনি ওখানেই আছেন, যান নাই, ঘরে যান নাই। দিন হয়ে গেছে, সকাল, ফজর নামাজ পড়লেন, ইহুদিও যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যান না, সেখানেই আছেন। বেলা হয়ে গেছে, বেলা অনেক উপরে উঠে গেছে। তখন সেই ইহুদি বলল, হে মুহাম্মদ, আমি তৌরাত কিতাব পড়াশোনা করছি, আমি একজন ইহুদি, তৌরাত আমাদের ধর্মগ্রন্থ, ওর মধ্যে শেষ জমানার যে নবী তার পরিচয়, তার জন্মস্থান, তার হিজরতের ঠিকানা, তার বাবা মার নাম, তার বংশ, তার সাহাবিদের নাম সব লেখা আছে বিস্তারিত। আমি এই তৌরাত কিতাবের ভিতরে যা দেখছিলাম একটা একটা করে আপনার ভিতরে এগুলো যাচাই করে দেখতেছিলাম দীর্ঘদিন থেকে চুপচাপ। আমি দেখলাম যে সবগুলোই আপনার ভিতরে বিদ্যমান বর্তমান, যা যা শেষ জমানার নবীর লক্ষণ আর পরিচয় বর্ণিত আছে সবগুলোই বর্ণনা আপনার উপর একদম কমপ্লিটলি এটা প্রযোজ্য হয়, সবটা ঠিক আছে। কিন্তু ওই তৌরাত কিতাবের মধ্যে একটা কথা আছে, তিনি হবেন সীমাহীন ধৈর্যওয়ালা, সহ্যওয়ালা। এই জিনিসটা আমার জানা ছিল না, দেখা ছিল না, আজকে আমার পাওনা উসুল করা আমার মূল লক্ষ্য ছিল না। আপনার মধ্যে শেষ নবী যদি হন তাহলে আপনার ভিতরে সীমাহীন ধৈর্য এবং সহিষ্ণুতা, সহ্য ক্ষমতা থাকবে, এই চরিত্রটা আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি আসছিলাম। কিন্তু আমি আশ্চর্য হলাম যেখানে সব চতুর্দিকে আপনারই ভক্ত অনুরক্ত, সেখানে দুঃসাহসে আমি তো বললাম আমার পাওনা না দিলে আমি আপনাকে যেতে দিব না, এখানে বসে থাকতে হবে। আপনিও সেটা মানলেন, কিন্তু আপনার সাহাবিদের কেউ টু শব্দ পর্যন্ত করল না, কথা বুঝুন নাই। আপনি এদেরকে এইভাবে গড়ে তুলছেন এবং তৈরি করছেন, আর আপনি নিজে আমার মতো ইহুদির এই দুঃসাহসী সীমা লঙ্ঘন আচরণকে এইভাবে নীরবে সহ্যই করে গেছেন। আপনার এই চরিত্র প্রমাণ করে নিঃসন্দেহে আপনি শেষ জমানার নবী, আপনি আমাকে কালেমা পড়ান মুসলমান বলান। তখনই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুনতেছেন ভাইরা, ইসলাম তো মানুষদেরকে এমন সুন্দর জীবন এবং চরিত্র শিক্ষা দেয়, কিন্তু এখন হাদিসা হলে মেজাজ গরম, মাওলানা সাহেব হলে মেজাজ গরম, তাহাজ্জুদ বেশি বললে মেজাজ গরম, দিনের আমল বেশি করলে, লোকদেরকে দিনের দাওয়াত বেশি দিলে তো আমাদের মেজাজ গরম হয়ে যায়। আমি পুরানা আমলওয়ালা, পুরানা এলেমওয়ালা, পুরানা হজওয়ালা। আমার ভাইরা, যে বুজুর্গ দিন বলছেন, ধর যেই গাছের মধ্যে নেহাজ শাহকে পূর্বে বসার বার জমি, যেই গাছে ফল ধরে গাছটা ঝুঁকে যায়, নত হয়ে যায়, নাকি আরো উঁচু হয়ে যায়। গাছে ফল ধরলে ঝুঁকে, ইমানের ফল তার মধ্যে ধরে, সুন্নতের ফল তার মধ্যে ধরে, আল্লাহর মহব্বতের ফল তার মধ্যে ধরে, আখেরাতের ফিকিরের ফল তার মধ্যে ধরে, সে আরো বিনয়ী হয়, আরো নরম হয়, আরো কোমল হয়। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়ামান ওয়ালু বলেন যে মুমিনরা তো এমন হয় যে আসিদ্দাওয়াল কুফারি রুহামা উভয়না হয়, আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে তারা বজ্র কঠোর, কিন্তু মুমিনরা আপোষে পরস্পর ভাই ভাই, একজনের প্রতি বিগলিত প্রাণ, কোমল প্রাণ, একজনের প্রতি আরেকজন অত্যন্ত আন্তরিক, মায়া মহব্বতওয়ালা এবং দয়ালু চরিত্রের অধিকারী হয়। প্রেরবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতের দিন মানুষের আমলের যখন ওজন হবে, সবচেয়ে ভারী ওজনদার আমল হবে তার সুন্দর চরিত্র। কিন্তু আমরা সেই সুন্দর চরিত্র এটা অনুসরণ করি, আমরা সেটার খেয়াল রাখি, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, বাবার সঙ্গে দুর্ব্যবহার, মায়ের সঙ্গে দুর্ব্যবহার, ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার। মুসলমান আজকে দুশ্চরিত্র দুর্ব্যবহারের ভিতরে আপাত মস্তক একদম নিমজ্জিত হয়ে গেছে। হ্যাঁ, গতকাল আমি নারায়ণগঞ্জে গেছিলাম, ওখানে একটা সভা ছিল, একটা এসরাই জলসা ছিল, তো দেখলাম যে এক ভদ্রলোক অনেক উঁচু লম্বা, ইংরেজি শিক্ষিত, অনেক ধনী মানুষ, আমেরিকাতে ওনার ফ্যামিলি সেটেল, উনি কয়েকদিন আগে আসছেন নারায়ণগঞ্জে, আমাকে অনেক আগে থেকে অনেক বেশি মহব্বত করেন। তো ওনাকে দেখলাম মজলিসের মধ্যে বসা, পরে খাওয়ার সময় একসাথে খাওয়া দাওয়া করলাম, খানা দানা খাওয়ার পরে তখন উনি আমেরিকার ব্যাপারে আলোচনা শুরু করলেন এবং বললেন যে ওখানে লোক অনেক ভদ্র, শুনতেছেন ভাই, বললেন যে ওই লোকগুলো দারুণ ভদ্র, নারী পুরুষ সবাই ভদ্র। আমি একদম চিম দিয়ে চুপ করে শুনতেছিলাম যে ভাই, কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের এমনটা প্রশংসা করতেছেন এই লোক, কি ব্যাপার তো কি জানে। পরে বললেন যে ওদের কথা এত সুন্দর, ব্যবহার এত ভালো, আর আমরা মুসলমানরা যা করি বড় লজ্জাকর। শুনলাম আমি চুপচাপ থাকলাম, করে উত্তর দিতে ইচ্ছা করল না। আজকে আমি এখানে আসার আগে খানকাতে এক হাফিজ আলেম আসছেন, ইনি আমেরিকা থাকেন, তার বাবা মাও আমেরিকা থাকেন। আমি বললাম ভাই গতকাল এক ভদ্রলোক ইংরেজি শিক্ষিত আমেরিকান ইহুদি খ্রিস্টানদের এমনটা প্রশংসা করলেন, এটা কি ঠিক? এই হাফিজ মাওলানা সাহেব ইনিও বললেন যে ওই লোক ঠিক বলছেন। তার মানে ওরা দারুণ ভদ্র। এর আগে আমি খুব শুনতাম জাপান থেকে যারা আসতো তারা বলতো, আমাদের মুসলমান ভাইরা বলতো, জাপানি মানুষগুলো খালি এতটুকু যে ওরা মুসলমান না, কিন্তু ইসলামের চরিত্রে ওরা একদম সজ্জিত। দিন রাত ওদের ব্যবহার, ওদের কথাবার্তা, ওদের লেনদেন, ওদের সততা, ওদের স্বচ্ছতা, ওদের ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি সম্মান প্রদর্শন, এই সুন্দর গুণাবলীতে ওরা এমন একটা উন্নত জাতি। এবং ওই আমাদের ভাইরা বলেন জাপানি লোকদের উপর মেহনত করা উচিত, যাতে এরা মুসলমান হয়ে যায়, তাহলে এরা হবে বিশ্বের আদর্শ মুসলমান, ইসলামের এক উন্নত মডেল হবে তারা। কিন্তু একই কথা শুনলাম আমেরিকান মানুষদের সম্পর্কে, এবং এই আলেম মানুষ উনি বললেন যে আমাদের মনে হয় কি যে ইসলামের যে চরিত্র সেগুলো ওই ওরা নিয়ে গেছে, আর ওদের যতগুলো খারাপই সেগুলো আমরা মুসলমানরা নিয়ে গেছি। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইরা কি হলো আজকে আমাদের, আমরা কোথায় গিয়ে পড়ছি? আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইরকম মুসলমান আমাদেরকে হইতে বলেন নাই। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার রাসূল সুন্দর চরিত্র বলতে যা, সকল সুন্দর চরিত্রের আপনি সর্বশেষ অবস্থান করেন, আলা লিল ইসতেলা। এখানে ইন্নাকা আলা আরবির আলাম লিল ইসতেলা মানে আখলাক, যেখানে সুন্দর চরিত্র, যেখানে সারা বিশ্বের সকল সুন্দর চরিত্রের সর্বশীর্ষে আপনি অবস্থান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যারা আসছেন তারাও এই সুন্দর চরিত্রের অধিকারী হয়ে গেছেন। শুনতেছেন ভাইরা? কিন্তু আমরা সেই ইসলাম গ্রহণকারী, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন নাই। নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, জিকির ঠিক আছে, তেলাওয়াত ঠিক আছে, কিন্তু দুর্ব্যবহারও ঠিক আছে, গীবতও ঠিক আছে, এবং বদগুসাও ঠিক আছে, মুখের গালাগালিও ঠিক আছে। ইয়া রব, এক হাজি সাহেবের সঙ্গে একবার কোনো এক জায়গাতে উনি আমাকে বললেন যে আমার গাড়িতে উঠেন। আমি আমার গাড়িতে ছিলাম, তো বললেন যে আমার গাড়িতে উঠলে আমি আপনার খানকায় দিয়ে আসব, আমি খুশি হব। ঠিক আছে, হাজি সাহেব খুশি হবেন যে এক মুসলমানের অন্তর খুশি করে দেওয়া মস্ত বড় ইবাদত। কি কথা বুঝেন না ভাইরা? ইসলাম তো এমন সুন্দর জীবন শিক্ষা দেয় যে এক মুসলমানের মূল্যায়ন শিক্ষা দেয়। যে কোনো মুসলমান বড় দামি, বড় মূল্যবান, তার মধ্যে ত্রুটিটুকু ত্রুটি, কিন্তু তার ইমান বড় দামি, তার ইমান বড় ভাই। আল্লাহ তাআলা মুসলমানদের ইজ্জত এবং সম্মান বুঝার আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন তো যে কোনো মুসলমান, অমুক গোমরা মুসলমান, অমুক বেদাতি মুসলমান, অমুকে ভণ্ডবীরের মুরিদ, কিন্তু এগুলো তো আমরা চিনলাম, কিন্তু এই মুসলমান কাফের তো না, মুশরিক তো না, সে ইহুদি তো না, সে খ্রিস্টান তো না। যদি সে ইহুদি হয়ে যেত তাহলে কতটা ক্ষতি হয়ে যেত। সে এখন বেদাতে আক্রান্ত, যদি একদমই ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যেত তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু এত বড় খারাপ পথ থেকে, একদমই চির চির জাহান্নামি হওয়ার রাস্তা থেকে দূরে থাকা, সে তো আমাদের এক মুসলমান ভাই, এই অনুভূতি ভিতরে থাকা উচিত ছিল না? সেইটুকু আমাদের মধ্যে নাই। অনেক জায়গাতে আমি দেখতে পাইছি আমাদের আলেম ওলামারা যখন দ্বীনের কথা বলতে চান, মনে করেন যে পিওর মুসলমান যারা এরাই খাঁটি মুসলমান, আর বাকি সব সম্পর্কে খালি দিন রাত শক্ত কথা বলা, এটাই যেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এগুলো কোন তরিকা না। একটু আগে যে হুজুর পড়লেন, শুনতে আমার খুব কষ্ট লাগতেছিল, যারা আলেমদেরকে সম্মান করে না তারা সব গাধা, এটা তো ইসলামের ভাষা না ভাই। হ্যাঁ, শুনতে অনেক কষ্ট হইতেছিল, এটা কোন ইসলামী ভাষা হল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম মানুষদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য গালি গালাজ করা আমাদেরকে শিক্ষা দেন নাই। ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু বাশিরু ওয়ালা তুনফিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফে হাদিস আছে, লোকদেরকে দ্বীনের কথা বলবা সহজ ভাষায়, কোমল ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায়, যাতে মানুষ আপ্লুত হয় আর রোহান্বিত হয়, আকৃষ্ট হয়। ইসলাম এত সুন্দর, এই কথা বলেন নাই দাও ভাই, আজিব মামলা। আমি একটা ঘটনা শুনে আপনাদেরকে ছোট্ট, আপনারা মাওলানা শামসুল হক ফরিদুল্লাহ ওনার নাম শুনছিলেন? হাফেজ হুজুর, পীরজি হুজুর, সদরশাহ হুজুর, এই সদরশাহ হুজুর মানি হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ। আদব মানুষ ছিলেন, সর্বশ্রেণীর মুসলমান তাকে শ্রদ্ধা করত, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহকে। এখন এই নামটাই জন্য বলি যে অনেকে সদরশাহ হুজুর এই প্রজন্মের অনেক মানুষে বুঝে না, সেজন্য নামটা বলি। তিনি বিরাট বড় আলেমে দিন ছিলেন, খাঁটি নায়েবে রসুল ছিলেন, বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন। তার ইন্তেকালের পরে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলী গোহরডাঙ্গা মাদ্রাসায় গেছেন, হেফজখানা এর পাশে এই বুজুর্গের কবর, কবর জিয়ারত করে রাত্রে হেফজখানার হাফেজ সাহেবের কামরার মধ্যে হাফেজ হুজুর বলেন যে আমি শুয়ে পড়ছি, বলেন যে হঠাৎ দেখলাম কি কবরের দিক থেকে খালি খুশবু আছে, কি যে গ্রাম, মন কেড়ে নিয়ে যায়। বলেন যে আমি উঠলাম, গিয়ে ওই কবরের মাটি হাতে নিয়ে শুয়ে দেখলাম কবরের মাটি থেকেই মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু আসতেছে। এই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসাতে একবার বসা, অনেক আলেম উলামা বুজুর্গান দিন সামনে বসা, হঠাৎ এক ইংরেজি শিক্ষিত লোক আসছে, যুবক, মুখে একদম দাড়ি নেই, দাড়ি মুন্ডান আর প্যান্ট শার্ট টাই পরা, এগুলো কি ইসলামী পোশাক? আলেম উলামাদের পোশাক, আল্লাহর ওলিদের পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের পোশাক। কিন্তু আশ্চর্য, এই বুজুর্গ তিনি উঠলেন, ওই যুবকটাকে ওখান থেকে নিয়ে এসে একদম নিজের সঙ্গে বসাইলেন, প্রথম তার সঙ্গে মোহানাকা করলেন, গলায় গলায় মিললেন, তাকে কাছে বসাইলেন। ওই যুবক চলে যাওয়ার পরে এই বুজুর্গের খাদেম মাদারীপুরের বাসগাড়ির মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি হুজুরকে বললাম, হুজুর এটাতে কেমন কাম করলেন? বলেন যে কি? বলেন যে হুজুর এই যে বড় আলেম শাইখুল হাদিস মুফতি সাহেব আপনার সামনে বসা, কাউকে তো নিয়ে আপনার স্পেশাল মসনদ যেখানে আপনি বসেন ওখানে আপনি বসান নাই, এই লোকটাকে নিয়ে একদম সেখানে বসাইলেন, এত ইজ্জত করলেন, এতে মানুষের এটাকে মানুষের কাছে দৃষ্টিকটু হয় না, কেউ কি মনে করবে না, ও তো দাঁড়িয়ে নেই, ও তো দাঁড়িয়ে মুন্ডায়। তো ওই বুজুর্গ বললেন, ফজলুর রহমান তোমরা বুঝো না, তোমরা চিনো না, তোমরা ওর দাড়ি দেখো না, ওর দাড়ি আছে আমি দেখি তোমরা দেখো না। আজব কথা, কি সেটা? قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. আল্লাহর ওলিদের নজরকে, আরেফিন যারা তাদের অন্তরের নজরকে তোমরা ভয় করো, অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তারা যে দেখেন আল্লাহর দেওয়া নূর দিয়ে তারা দেখেন। এই কথা কে বলছেন? প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের বাইরের চোখ দিয়ে দেখি, আর আরেফে কামেল যারা তাদের আলোকিত অন্তরের চোখ দিয়ে দেখেন, দুই চোখের দেখা তো পার্থক্য। ঠিকই এই যে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে ওর দাড়ি আছে আমি দেখি তোমরা দেখো না, এই লোকটার নাম হাজী আব্দুল মতিন। শুনতেছেন ভাইরা, এই স্টেডিয়ামে, ঢাকা স্টেডিয়ামে, বাইতুল মোবারকের পাশে যে স্টেডিয়াম, এখানে তার বড় দোকান ছিল, বাইরে আর একটা বড় ফ্যাক্টরির তিনি মালিক ছিলেন। সে জীবনে তিনি আমার মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাকি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছিলেন। দেখলাম যে মুখ চেহারা পরা সুন্দর, সুন্নত মোতাবেক দাড়ি, একদম সুন্দর এরকম ইসলামী পোশাক, সব সময় মাথায় টুপি, হাতে একটা তসবি, সকালবেলা অন্তত দেড় দুই ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করার পর তারপরে তিনি নাস্তা করতেন, এর আগে তার সামনে নাস্তার নামই নেওয়া যেত না। শুনতেছেন ভাইয়েরা, যে কি প্রমাণ হয় যে কোন মুসলমান যার মধ্যে বর্তমানে কোন ত্রুটি আছে তাকে কি ঘৃণা করা উচিত, তাকে তুচ্ছ মনে করা উচিত? প্রিয় বন্ধুরা, কি হলো, ইসলামের বড় বড় সবক আজকে আমরা ভুলে গেছি, আর এই ভুলার কারণে আমরাই ক্ষতিগ্রস্ত হই না, এই লাখো কোটি মানুষকে আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলতেছি, তাদেরকে দিন থেকে বিচ্যুত করতেছি। আমাদের দুর্ব্যবহারের কারণে এই মানুষগুলো আরো দিন থেকে দূরে সরতে থাকে। অনেকে মনে করেন যে করোনার কথা বললেই তাদেরকে শায়েস্তা করতে পারলেই ইসলাম জিন্দা হয়। কিসের ইসলাম জিন্দা হলো? ওই লোকটা যদি ইসলাম থেকে আরো দূর সরে গেল, ইসলাম জিন্দা হলো কোন জায়গায়? এই কথা বুঝেন নাই ভাইরা? আপনারা হয়তো বা জানেন যে এক বুজুর্গ ছিলেন সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না এই বুজুর্গ? হ্যাঁ, খাসায়েস কুবরা কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, ইমামুল জারহ ওয়া তাদীর ছিলেন, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এমন ধরনের আরেফে কামিল ছিলেন যে জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় সব সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেতেন। আপনারা শুনতেছেন ভাইরা? এই কথাগুলো এই কারণে বললাম, আমাদের কিছু বন্ধুরা এমন আছেন আউলিয়াদের কথা এবং ঘটনাগুলি শুনলে তারা এগুলো তাচ্ছিল্যের সাথে প্রত্যাখ্যান করেন, বলেন যে কোরআন হাদিসের কথা তো না, ওলি আউলিয়াদের কথা। কি বলবো এ সকল বন্ধুদের কথা, বড় ভুলের মধ্যে আছেন ভাইয়েরা যারা এরকম চিন্তা ভাবনার মানুষ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবিদের মধ্যেও তো এরকম অলৌকিক ঘটনা বলেছিল। খালি নবীদেরই জীবনের অলৌকিক ঘটনা না, সাহাবিদের জীবনেও অলৌকিক ঘটনা ছিল। এক সাহাবিদের জামাত যাইতেছিল যুদ্ধ করার জন্য জেহাদে, হঠাৎ এক সাহাবি রাস্তার মধ্যে পাহাড়ি পথে সাথীদেরকে হারিয়ে ফেলছেন, সব সাথী চলে গেছে, তিনি একলা। আর এই সময় হঠাৎ একটা সিংহ গর্জন করতে করতে আগে আসছে হামলা করার জন্য ওনার উপরে। এই সাহাবি তিনি ডাক দিয়ে বললেন, এক ধমক দিয়ে বললেন, হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু, হে সিংহ খবরদার, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর এক গোলাম, তার সাহাবি। সিংহ ওখানে স্থির হয়ে গেছে, এক বিন্দু আগে বাড়ে নাই এবং একদম নিস্তেজ দুর্বল কমজোর হয়ে বিনয় হয়ে গেছে। শুনতেছেন ভাইরা? এরপরে সিংহ লেজ নাড়তেছে আর আগে আগে ধীর কদমে হাঁটতেছে। আল্লাহ পাকের সাহাবির অন্তরে ঢাললেন, তুমি যে সাথীদেরকে হারিয়ে দিছ, এই সিংহ রাস্তা দেখাবে, সেই পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। শুনতেছেন ভাইরা? এই সাহাবি সিংহের পিছনে পিছনে হাঁটতে থাকলেন, আর ওই দূরে এক জায়গায় গিয়ে দেখা গেল সাথীদেরকে দেখা যায়, সিংহ তখন রাস্তা ছেড়ে আস্তে হাঁটে চলে গেল যে ভাই আমার দায়িত্ব শেষ, এখন আপনি আপনার সাথীদের কাছে পৌঁছে যান। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, হার কে তরসদ আজহাকুল তাকুয়া গুজিদ তরসদ আজওয়া জিন্ন ইনসু হার কে দিন, আল্লাহকে যে মানে আল্লাহকে যে ভয় করে এইভাবে আল্লাহ পাক এই দুনিয়াতেই তাদের সাহায্য করতে থাকেন। মাইয়াত্তাকি ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআন কারীম আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমাকে মানে আমার ভয়ে কাঁপতে থাকে ও বিপদে পড়লে আমি আল্লাহ সাহায্য করব, ওই বিপদ থেকে আমি উদ্ধার করব। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে কেউ তো দেখে নাই, কোন সাক্ষী ছিল না, কোন প্রমাণ ছিল না, কোন সাহায্যকারী ছিল না। আল্লাহ পাক আল্লাহর দেওয়ানা আল্লাহর প্রিয় বন্দা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার অন্ধকারের ভিতর থেকে উদ্ধার করেন নাই, ফের পালছেন, কিভাবে বড় করছেন, মিশরের বাদশাহ বানিয়ে দিচ্ছেন, ফের যে ভাইরা তাকে জুলুম করে কুয়ার ভিতরে নিক্ষেপ করছিলেন সে ভাইদেরকে এই ইউসুফ আলাইহিস সালামের সামনে মাথা নত করতে বাধ্য করেন নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তখন কি করলেন? কি আশ্চর্য কোরআনের কথা, আজীব পুরো ঘটনা আল্লাহ পাক বয়ান করে ফের বলেন যে ইউসুফের সম্মুখে ভাইরা যখন উপস্থিত তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, ভাইরা ওইদিক থরথর কাঁপতেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ভাইরা এ তোমাদের ব্যাপার না, এটা শয়তান তোমাদেরকে ধোকা দিছে, এর জন্য সম্পূর্ণ দায়ী শয়তান, শয়তানই আমাদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে, এবং লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমি ক্ষমা ঘোষণা করলাম, এক বিন্দু মাত্র এই ব্যাপারে আমি তোমাদের থেকে কোনোই প্রতিশোধ গ্রহণ করব না। শুনতেছেন ভাইরা? কি আশ্চর্য! হ্যাঁ, তো এইরকম অলৌকিক ঘটনাবলী শুধু নবীদের জীবনেই না, সাহাবিদের জীবনে, আউলিয়াদের জীবনে এক দুইটা না হাজার হাজার ঘটতে থাকছে। এবং বিশ্বের শ্রেষ্ঠ আলেম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম, আউলিয়াদের সে অলৌকিক ঘটনা যেগুলোকে কারামত বলে, এগুলোকে কিতাবাদিতে লিপিবদ্ধ করতে থাকছেন, যাতে বিশ্বের মানুষ আল্লাহ ভীরু, আল্লাহর অনুগত বাধ্যগত বান্দাদের জীবনের ঘটনা বলির দ্বারা ইসলামের দিকে আকৃষ্ট হন। কথা বুঝেন না ভাইয়েরা? কিন্তু অনেক ভাইয়েরা এই সকল ব্যাপারে তিরস্কার করতে থাকে। এই তিরস্কারের দ্বারা যাদের তিরস্কার করেন তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু তিরস্কারকারীদের তো ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসখার কওমিন বিকওমিন কওমিন, যে কেউ কারো তিরস্কার করো না। হইতে পারে যার তুমি তিরস্কার করো সে তোমার থেকে আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠ প্রমাণিত হবে কাল কিয়ামতে, অধিক বড় মর্যাদাশীল হবে কাল কিয়ামতে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানে কামেল রিসিভ করেন, কামেল হেদায়েত নসিব করেন, সকল গুমরাহির অন্ধকার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যাই হোক, আমি বলতেছিলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ এর মতো সেই মানুষ যিনি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দিনে রাতে সব সময় সব শয়নে স্বপনে দেখতে থাকতেন, তিনি এই ঘটনা লিখছেন যে হযরত সাইয়্যিদ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে যখন গেলেন তখন তিনি বললেন যে আসসালামু আলাইকে ইয়া জাদ্দি, আমার নানা আমার সালাম গ্রহণ করেন। রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলাম জবাবে বললেন, ওয়ালাইকা সালাম ইয়া ওয়ালাদি, আমার সন্তান তোমার সালাম গ্রহণ করলাম। তারপরে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি আরবিতে নিজের ভক্তি এবং শ্রদ্ধা এইভাবে পেশ করলেন, ফি হালতিল বুদ রুনি কুন্তু রুহি কুন্তু উরসিলুহা তুকাব্বিলুল আরদ আন্নি ওয়াইয়া নাইমাতি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু দূরে থাকি আমি, আপনার কাছে আসতে পারি না, আপনার জীবদ্দশায় আপনাকে দেখি নাই, মন চায় যে হ্যাঁ অন্তত আপনার রওজা শরীফে যদি হাজির হইতে পারতাম, রওজার সামনে এসে আপনাকে সালাম করতে পারতাম, সেই সৌভাগ্য আমার হয় না। দূর থেকে ছটফট করতে থাকতাম, আমি তো আসতে পারতাম না, আমার আত্মাটা ছুটে আসত আপনার রওজায় পাকের মাটি চুম্বন করতে থাকত। মানে মহব্বত এবং আবেগ ব্যক্ত করতেছেন, ফি হালতিল বুদ রুহি কুন্তু উরসিলুহা তুকাব্বিলুল আরদ আন্নি, হে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে তো আমি এখানে সশরীরে হাজির, ফামদুদ ইয়ামিনাকা কা তাহজা বিহা সামতি, আপনার ডান হাত মোবারক একটু দেন, আমি এতে চুম্বন করব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখেন, আল্লাহ পাকের কুদরতে এই কারামত প্রকাশ পাইল, রসুল সাল্লাহ আলাইহিম রওজায় পাক দুই ভাগ হয়ে গেল এবং সে রওজার ভিতর থেকে ডান হাত মোবারক বাইর হয়ে আসলো। এই বুজুর্গ রসুল সাল্লাহ আলাইহিমের আওলাদ, তিনি ছুটে গিয়ে হাতে চুম্বন করলেন এবং হাতের নূরে পুরো মসজিদ নবী ঝলমল ঝলমল করতেছিল। এই ঘটনার দর্শক যারা ছিলেন তাদের মধ্যে হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ ছিলেন। শুনতেছেন ভাইয়ের? আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদেরকে দান করে, সুন্নতের মহব্বত আমাদেরকে নসিব করে। সুন্নত বড় দামি জিনিস ভাই, সুন্নতের কদর নাই। আজকে আসরের পরে খানকাতে লোকজন বলে বায়াত হবে, আচ্ছা ভাই আসো বায়াত করি। ইংরেজি শিক্ষিত লোকজন আজকে তো ওখানেই জুমা পড়ছে, ফের বায়াত হতে আসছে, হাত দেখলাম নখ বড় বড়, আলেম মানুষ বায়াত হইতেছে নখ বড় বড়। তাল মেলেন দুজন বলল, আমরা জালালাইন শরীফ পড়ি, হাতের নখ অনেক বড় বড়। আমি বললাম, ভাই জুমার দিনে নখ কাটা সুন্নত না, মোচ ছোট করা সুন্নত না? আজকে জুমার দিন গেল তোমরা নখ কাটো নাই, কি হলো মামলা? হ্যাঁ সুন্নতের মহব্বত, আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতুল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়ে, আমার উম্মত তোমার নবীর সুন্নতিটা কি কথা, এটাকে প্রাণ দিয়ে যত্নের সাথে গ্রহণ করবে, এটার উপর আমল করবে, জীবনে এটাকে মজবুত ভাবে ধরে রাখবে। তামাসসাকু বিহা ওয়াজু আলাইহা বিন্নওয়াজিস, যে একদিকে শুরুতে বলছে না আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আমার তরিকা তোমরা মজবুত ভাবে ধরবা, আবার ফিনিশিং এ তামাসসাকু বিহা ওয়াজু আলাইহা বিন্নওয়াজিস, দাঁত দিয়ে কোন জিনিস শক্তভাবে যেরকম ধরে আমার সুন্নতকে এরকম মজবুত ভাবে জীবনে ধারণ করবে। কি হলো আজকে সাধারণ মুসলমান তো দূরের কথা, তাল মেলে মালে মানুষরা পর্যন্ত আজকে সুন্নতের পরোয়া করে না। হ্যাঁ, আমার দাদা পীর বিখ্যাত আলেম দ্বীন হাকিমুল উম্মতের বিখ্যাত খলিফা মুহিউদ্দিন মাওলানা সাহেব রুলুল হক রহমতুল্লাহ যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়াত লোকের ইস্তেমাতে বলছিলেন, আফসোস আজকে তো অনেক আলেমদের ঘরেও সরি পড়তে নাই, আর এখন অবস্থায় দাঁড়াইছে বহু আলেম তালবেলমের মধ্যেও আমাদের মধ্যে সুন্নতের আমল নেই, সুন্নতের জিন্দগি নেই। হ্যাঁ, অথচ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন আমার মহব্বতের প্রমাণ দিবা সুন্নতের আমলের দ্বারা। হ্যাঁ, কাল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতের মোতাবেক জীবন গড়লো, এটাই প্রমাণ যে সে আমাকে ভালোবাসে। যে আমার সুন্নতের আমল করে, আমার সুন্নতকে ধরে, আমার সুন্নতের দ্বারা জীবন গড়ে, এটাই প্রমাণ দেশে অন্তর থেকে গভীরভাবে আমাকে মহব্বত করে ভালোবাসে। খালি ইমান আনলো এটাও আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের প্রমাণ। শুধু নামাজ পড়ে এটাও মহব্বতেরই প্রমাণ, আল্লাহ আল্লাহ রসুলকে সে ভালোবাসে, না হলে সে নামাজে আসলো কেন? হ্যাঁ, কিন্তু যদি আরো আগে বাড়লো আরো বেশি মহব্বতের প্রমাণ, আরো আগে বাড়লে আরো বেশি মহব্বতের প্রমাণ। তো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের সর্বোচ্চ সুন্দর এবং শক্তিশালী প্রমাণ পেশ করতে আমরা পিছপা কেন হব, আমরা পিছনে কেন থাকব? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের অনেক বেশি মহব্বত নসিব করেন। আমার মুর্শিদ কুতবে আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন আহ নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের নকশা নমুনা এটা জান্নাতের রাস্তা। নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। সুন্নতের উপর আমল করলে এই সুন্নত বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহর রহমতের কোল পর্যন্ত পৌঁছায় দেয়। আমরা সকলে সুন্নতকে মহব্বত করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। অনেক মুসলমান ভাইরা আছেন বাম হাতে খানা খান, বাম হাতে চা পান করেন, বাম হাতে দুধ পান করেন, বাম হাতে কেন জানি বিভিন্ন জিনিস পান করতে থাকেন, অনেকে নাস্তা করেন তো বাম হাতে, বড়া খান পিঠা খান বাম হাতে, হ্যাঁ পুরী খান বাম হাতে। আমাদের রসুল্লাহ ইসলামের কথার উপরে ইমান আনা, আমরা যারা মুসলমান আমাদের উপর কি ফরজ না? আল্লাহ রসুল রসুলের কথা আমরা বিশ্বাস করব না? সেই কথা বিশ্বাস করার মধ্যে মানার মধ্যে আমাদের সম্মান না, আমাদের মর্যাদা না, আমাদের জীবনের কামিয়াবি না? রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন আমার উম্মত বামাতে খায় শয়তান, তোমরা তো ইমানওয়ালা আল্লাহর প্রিয় বন্দা, আল্লাহর প্রিয় বন্দারা তো আল্লাহর নজরে যেটা প্রিয় সে আমল করবে, সেই ঢং সেই পদ্ধতি সেই জীবনধারা অবলম্বন করবে, তোমরা ডান হাতে খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খানা খেতেন, ডান হাতেই পানি পান করতেন, ডান দিক থেকে এই কোর্তার আস্তিন প্রথম ডান হাতে পড়তেন, যদি জুতা পড়তেন তো আগে ডান পায়ে জুতা পড়তেন, মসজিদে গেলে আগে ডান পায়ে সে মসজিদের ভিতরে প্রবেশ করতেন। ভালো কাজ সুন্দর কাজ উত্তম কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নত, আর যে নিচু কাজ বাম দিক থেকে শুরু করা এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। লেট্রিনে গেলে বাম দিকে, পেশাব পায়খানা সাফ করা বাম হাতে নাকি ডান হাতে? নাক পরিষ্কার করা ডান হাতে না বাম হাতে? চোখের ময়লা পরিষ্কার করা ডান হাতে না বাম হাতে? বাম হাতে। যে ময়লা পরিষ্কার করা বাম হাতে, নাক পরিষ্কার করা বাম হাতে, হ্যাঁ অসুন্দর কাজ নিম্ন কাজ এটা বাম হাতে, বাম দিক থেকে। আর উন্নত কাজ, সুন্দর কাজ, দামি কাজ সেটা ডান দিক থেকে এবং ডান হাতে। কিন্তু আজকে ব্যাপকভাবে হাজি সাহেব হজ করতে গেছে, আট আট দশ দশ বার হজ করছে। হাজি সাহেবকে দেখলাম যে মক্কা শরীফে চা খাইতেছেন বাম হাতে, মদিনা শরীফে ইয়া আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আরাম করতেছেন সেই মদিনা মুরব্বরাতে গিয়া কি দুঃসাহসে সব হাজি সাহেবরা যারা এই দেশে অভ্যস্ত বাম হাতে পান করতে, বাম হাতে খাইতে, সেখানেও দলে দলে তারা বাম হাতেই পান করতে থাকে। মদিনা শরীফ যাওয়ার আগে মদিনা শরীফের আদব শিক্ষা করা কি জরুরি না? কি কথা বুঝেন না? মদিনায় কেমনে থাকবো? শুনেন আপনারা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থান এটা আরো এদিক কাছে দেন না। মাওলানা থানুর রহমতুল্লাহ লিখছেন যে ভারতের এক মুসলমান হজ করতে গেছেন, তো মদিনা শরীফে আসছেন জিয়ারত করার জন্য, মদিনা শরীফ থাকছেন। ওখানে একদিন মদিনা শরীফে বানানো, মদিনা শরীফের তৈরি একটা দই খাইছেন। খাওয়ার সময় ওই লোক বলে, অনেকে কথা বলে মক্কা শরীফ মদিনা শরীফ গিয়া কথার কোন লাগাম নাই, ইয়া আল্লাহ ইন্না লিল্লাহ, কত যে বিপদ। পয়সা হইলেই সাড়ে তিন লাখ টাকার প্যাকেজ, সাড়ে চার লাখ টাকার প্যাকেজ, পাঁচ লাখ টাকা, সাত লাখ টাকার প্যাকেজ, জমজম টাওয়ারে থাকছি আমি হজ করে আসছি, কিন্তু না আল্লাহর ঘরের আদব শিখলাম, না মদিনা শরীফের আদব শিখলাম, না মক্কা শরীফের আদব শিখলাম, কি হজ করে আসলাম? শোনেন ভাই, এজন্য হজ যাদের ফরজ বা যারা হজ করতে চান হজ তো করবেন নিঃসন্দেহে, আল্লাহ পাক তৌফিক দান করেন, কিন্তু তার আগে কোন আল্লাহ ওয়ালা লোকের নিকট যাবেন, হাদিয়া দেওয়ার জন্য না, হাদিয়া দিয়ে তাকে কেনার জন্য না, খরিদ করার জন্য না, তাকে ঘায়েল করার জন্য না, তার তার মহব্বতের নিকট ঘায়েল হওয়ার জন্য, তার ইমানের নূরের হাতে ঘায়েল হওয়ার জন্য, আল্লাহর রসুলের ভালোবাসার হাতে ঘায়েল হওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য না। শুনতেছেন ভাইরা? অনেকে আলেমের কাছে, নায়েবে রসুলের কাছে, কোন আল্লাহর ওলির কাছে গেলে পাঁচ লাখ টাকা দিয়ে তাকে আগেই ঘায়েল করার চেষ্টা করেন, এরকমও আছে। সকলেই যে এমনটা করতে চান আমি সেটা বলি না, কিন্তু অনেক ভাইরা এই ভুলও করে বসেন, এটা ঠিক না। আপনার পাঁচ হাজার কোটি, পাঁচ হাজার কোটি স্বর্ণ রূপার ফ্যাক্টরির চেয়ে একজন আলেমি দিনের পায়ের নিচের ধুলার দাম বেশি, কারণ তিনি আল্লাহর নবীর নায়ক। আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহ তিনি বলেন যে দুনিয়ার রাজা বাদশাদের রাজ মুকুটে খচিত হীরামণি মুক্তার চেয়ে কোন আল্লাহর উলির পায়ের জুতার তলার ধুলার দাম অনেক অনেক বেশি। সে আলমদেরকে পয়সা দিয়ে কিনতে চেষ্টা করা এগুলো মানে হয়? আল্লাহ তাআলা বুঝ দান করে। তুমি ওইটা নিয়েই ব্যস্ত থাকো, কোনো এদিক খেয়াল রাখো, হ্যাঁ তোমার লাইভ প্রোগ্রাম না হলে তোমার জ্বরওয়ালা জহরিকার দ্বারা তোমাকে লাইভ প্রোগ্রাম চালানো শিখে গেল। আরবিতে বললাম তো কি বকা দিয়েছি যাতে আপনারা বুঝতে না পারে। মদিনা শরীফে এই হাজি সাহেব দই খাইলেন, মদিনা শরীফের তৈরি দই। মদিনা শরীফে কিন্তু ইদানিং ফল হয়, তরকারি হয়, এত মজা যে কি বলব। মদিনা শরীফের লাভ, একবার মদিনা শরীফে এক তরমুজ, তা আমার পীর মোরশেদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে উমরা করতে গেছিলাম, তো আমার পীর মোরশেদ রহমতুল্লাহ আলাই করাচির এই বুজুর্গ, দুনিয়ার বিখ্যাত এক বুজুর্গ আল্লাহর বলি, ওনার সিরিয়াস গ্যাস্ট্রিক, তো ওনার এই তরমুজ খাওয়া নিষেধ ছিল, আবার না গ্যাস্ট্রিক না, সে অনেক সিরিয়াস ডায়াবেটিস, ডায়াবেটিসের রোগ খুব মারাত্মক ছিল, এজন্য মিষ্টি জিনিস খাওয়া তো নিষেধ। তো ওনার দুই খাদেম হাফেজ জিয়াউর রহমান আমেরিকাওয়ালা আর ইঞ্জিনিয়ার মুতায়ের মাহমুদ লাহোরওয়ালা, দোনোজনের তরমুজটা লুকায় রাখছে, যে ভাই মদিনা শরীফের খ্যাতের তরমুজ কিন্তু হজরতকে খাইতে দিবে না, আমি হজরতের কামরা দেখা করতে গেলে এরা আমাকে ইশারা দিল যদি আসুন, গেলাম কি ব্যাপার করে মদিনা শরীফের খ্যাতের তরমুজ হজরতের জন্য হাত দিয়ে আসছে খাও ভাই জলদি। তো দূর থেকে হজরত দেখে বলছেন যে ওরা আমার ইশারা করে, হজরত বললেন ওখান থেকে এই কি কি হয়েছে কি আমাকে বলো, এমন তো ওরা আটকে পড়েছে, কি দিস ওরা কি দিস, বলে হজরত জি তরমুজ, কিসের তরমুজ এটা, বলে মদিনা শরীফের ক্ষেতের তরমুজ, আপনার উমুক ভক্ত নিয়ে আসছে আপনার জন্য হাদিয়া, আপনার জন্য খাওয়া নিষেধ এজন্য ওরে খাইতে দিছে। হজরত আল্লাহ রহমতুল্লাহ যখন শুনছেন যেটা মদিনা শরীফের তরমুজ আর কি তিনি মানতে পারলেন, শুনতেছেন ভাইয়েরা, বললেন যে এই জলদি করে আমাকে দাও, বলে এই তরমুজ নিয়ে খাইতে আরম্ভ করছেন মদিনা শরীফের তরমুজ। আরে মিয়া কি বলবো, এই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, যার নাম একটু আগে বলছিলাম, যার কবর মাটি থেকে মেষক অম্বরের মতো খুলবু পাইছেন হাফেজ জহির রহমতুল্লাহ আলাইহি, এই বুজুর্গের মুরিদ এবং খাদেম ছিলেন মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার হজ করতে গেছেন মক্কা শরীফে, দেখেন ওই যে মসজিদুল হারামের খাদেম তারে বলছেন ভাই, বাংলাদেশি ভাষায় গ্রামের ভাষায় উনি বলছেন ভাই তোর কাছে পিসা আছে, পিসা বাঙালি কোন ঝাড়ু আছে তোমার, ঝাড়ু মানে বলছেন যে ভাই ঝাড়ু তো আছে, যে ঝাড়ু এখন আর কাজে লাগে না, পুরান দুরান নাই একটা, বলছে কি করবা, কই দে ভাই আমার আমি এটা নিয়ে যাবো, আল্লাহর ঘরে লাগছে এটা নিয়ে যাবো, এটাও তো একটা বহুত বড় মহব্বতের পরিচয়, ওনার মন চাইছে, কোনো জরুরি এটা কোনো সুন্নত না, কোনো জরুরি না, মহব্বত মহব্বতের জিনিস, যে প্রিয়জনের রুমাল মানুষের সঙ্গে রাখে, প্রিয়জনের ভালো জিনিস সঙ্গে রাখে না, ছেলে মারা গেছে কবে ছেলের কুর্তা কাপড় মা হেফাজত করে, তো ওইরকমই এক মহব্বতের ঘটনা। তো বললেন যে দে ভাই, বলে ভাই পুলিশ পাইলে কিন্তু তো খবর আছে, বলে সেটা আমি দেখবো তুমি দাও, তো ওই ঝাড়ু একটা পুরানা ওটারে কাপড় দিয়ে ভালো মতো পেঁচে বাইন্দে পরে উনি নিয়ে আসছেন, আইসেই ঢাকাতে আসার পরে সোজা গোহরডাঙ্গা গেছেন, ওই হজরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর সঙ্গে দেখা করছেন, তো বললেন যে হুজুর আপনার জন্য আমি একটা হাদিয়া আছি, বলে কি হাদিয়া আছে আমার জন্য, ওই বান্দার ঝাড়ুটা পুরানা ওইটারে কাপড় থেকে বাইর করছে, বাইর করে বললেন যে হুজুর এটা এই মসজিদুল হরমে খাদেম ঝাড়ু দিত, ওই ঝাড়ুটা আমি ওরে বলে বলে নিয়ে আসছি, সদস্য হুজুর এই মাওলানা শামসুল হক ফরিদপুরমুল্লাহ ওইটাকে নিয়ে চুমা দিচ্ছেন এবং বুকের মধ্যে জড়াইয়া ধরছেন যে তুই এটা মসজিদুল হারামে আল্লাহর ঘরে এই ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়তো আল্লাহ, মহব্বত কি জিনিস মিয়া, আদব এক আজীব ব্যাপার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমুল্লাহর ছাত্র, শুনতেছেন আপনারা, এক বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের সঙ্গে দেখা করছেন, দেখা করার পরে তো বললেন যে আমি তো ইমাম শাফি রহমুল্লাহর সঙ্গে দেখা করতে যাবো, বলে আরে আমার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ, বলে তুমি আমার উস্তাদের কাছে যাবা, তা আমার কুর্তাটা হজরতের জন্য হাদিয়া হিসাবে নিয়ে যাও, গায়ের কুর্তা খুলে উনি দিয়ে দিলেন হাদিয়া হিসাবে। তো এই কুর্তা নিয়ে গেলে ইমাম শাফি রহমুল্লাহকে যখন বলা হলো এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ের কুর্তা, তো তিনি জিজ্ঞাসা করলেন আহমদ ইবনে হাম্বলের গায়ে নিজের গায়ের থেকে খুলে দিছেন তখন, বলে হ্যাঁ, বলে যে এই কুর্তা তার শরীরের মাঝখানে আর কোন আবরণ কি ছিল, অন্য কোন কাপড় ছিল না, এই কুর্তাটাই গায়ে ছিল, খুলে দেওয়ার পরে তিনি অন্য কাপড় পরে নিছেন। ইমাম শাফি রহমুল্লাহ শ্রদ্ধায় মহব্বতে আপ্লুত হইয়া বললেন যে এই কুর্তাটা নিয়ে চোখে লাগাইলেন, বুকে জড়ায় ধরলেন, চুমু খেলেন এবং বললেন যে কুর্তাটা ধুয়ে নিয়ে আসো, এই কুর্তার পানি আমি পান করব, তোমরা পান করো, আহমদ ইবনে হাম্বল আল্লাহর এমন প্রিয় বান্দা, যদি এই কুর্তা ধোয়া পানি খাও আমার বিশ্বাস এই উসিরে আল্লাহ পাক অনেক রোগ থেকে আমাদেরকে শিফা দিয়ে দিবেন। শুনতেছেন ভাইরা, অনেকে আউলিয়াদের তাবারুক শুনলে অনেকে পেরেশান হয়ে যান, ওই এটা কোরআন হাদিসের বিরোধী কথা, ইমাম শাফিও কি কোরআন হাদিসের বিরোধী মানুষ ছিলেন, কি বলবো। যাই হোক, ওই ভাই তিনি দই খাইলেন, দই খাইয়া তখন তিনি বললেন কি যে ভাই রে খাইলাম তো দই, মদিনার দই থেকে আমাদের হিন্দুস্তানের দই ভালো বেশি, কি কথা বুঝে আসে নাই, বস জনাব রাত্রিবেলা স্বপ্নে দেখে রসুল হাদিস স্বপ্নে দেখতেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তুমি আমার মদিনার দই খায়া বললা মদিনার দইয়ের থেকে হিন্দুস্তানের দই ভালো বেশি, আমার মদিনা ছাড়ো হিন্দুস্তানে যাও। শুনতেছেন ভাইরা? এজন্য মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার আগে আদব শিক্ষা করা জরুরি। মদিনার কুত্তা দেখলো মহব্বতের সাথে দেখা চাই। হ্যাঁ, মজনু যখন লায়লার মজনু যখন কুত্তা দৌড়াইতে দেখছে রাস্তায় রাস্তায় কুত্তা যাইতেছে, ধরেই এই কুত্তার পায়ের মধ্যে চুমা খাইতেছিল। তো লোকেরা বললো যে মজনু এই তুমি কোন পাগলামি শুরু করছো যে কুত্তার পায়ে চুমা খাও? গোফতে ঈসা গাহে গাহে কোয়ে লায়লা রফতা বলে, এই কুত্তা মাঝে মাঝে আমার প্রিয়তমা লায়লার গলিতে হাঁটা চলা করে, সেই মহব্বতে যে লায়লার পায়ের ধুলা বোধহয় ওর পায়েও লাগছে, সেজন্য আমি এই কুকুরের পায়ে চুমা খাইতেছি। শুনতেছেন ভাইরা? তো মজনু যদি লায়লার প্রেমে লায়লার গলির কুত্তাকেও মহব্বত করতে বাধ্য হবে, তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মদিনা শরীফের বিড়াল এবং কুত্তার প্রতিও সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের কি মহব্বত থাকা উচিত না? সেজন্য হাদিস আমরা যখন ওখানে যান মদিনা শরীফের মক্কা শরীফের বিলাই দেখলো মহব্বতের নজরে দেখানো চাই যে মক্কা শরীফের বিড়াল মদিনা শরীফের বিড়াল, ওখানে কুত্তার তো দেখা যায় না, কুত্তা কই গেছে ওরা, কুত্তা কোন দিক নিয়ে গেছে কোনো কুত্তার লোকের মোলাকাতই হয় না, কিন্তু বিড়াল তো দেখা যায়। কিন্তু আদব যে বিড়ালগুলি খুব ভদ্র, যত বিড়ালের সঙ্গে দেখা হয় সব বিড়াল শান্ত এবং অত্যন্ত ভদ্র মনে হয়। যাই হোক, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যেই বুজুর্গের ঘটনা লিখছেন, হযরত সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহ আলাইহি যার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত মুবারক এরকম বাই করে দিয়েছিলেন, সেই সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহ আলাইহি একবার রাস্তা দিয়ে দূর থেকে যখন আসতেছিলেন, তখন ইহুদি আলিম ইহুদি একজন বিখ্যাত পণ্ডিত উনি রাস্তার মধ্যে দাঁড়াইয়াছিলেন এবং তিনি বলতেছিলেন যে মুসলমানদের অনেক মহান ব্যক্তিত্ব আসতেছেন, মুসলমানরা তাকে অনেক শ্রদ্ধা করেন, আজকে এই লোকটাকে আমি পরীক্ষা করব, এই লোক যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আজকে আমি সপরিবারে ইসলাম গ্রহণ করব। ওই সৈয়দ আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহ যখন নিকটে আসলেন তখন এই ইহুদি পণ্ডিত বললেন ইহুদি আলেম বললেন যে হযরত একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে রাস্তার পাশের কুকুর ওটার দাম বেশি না আপনার দাম বেশি? কুত্তা উত্তম না আপনি উত্তম? আমি এটা জিজ্ঞাসা করি, শুনতে চাই আপনার মুখে। এই বুজুর্গ তখন বললেন যে আমার ইহুদি বন্ধু তুমি শোনো, আল্লাহ পাক যদি ইমানের সাথে আমাকে মৃত্যু দান করেন নিঃসন্দেহে কুকুরের থেকে আমি উত্তম, আর যদি ইমান হারা হয়ে আমি মৃত্যুবরণ করি নিঃসন্দেহে আমার চেয়ে কুকুর উত্তম। ইহুদি তখন বলল ইহুদি আলেম তখন বললেন নিঃসন্দেহে আপনি বহুত বড় মর্তবাওয়ালা, আপনি যেটা বলছেন এটা ইসলামের শিক্ষা, আমাকে ইসলামে দীক্ষিত করেন, সব পরিবারে তিনি মুসলমান হয়ে গেছেন। আমার প্রিয় বন্ধুরা, সেই ইসলামের চরিত্র ইসলামী আখলাক আমরা শিখার চেষ্টা করি। প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমানের মর্তবা এত বড় যে মান খারাজা মিন বাইতিহি যায়রান আখাহু শাইয়াহু সাবুন আলফ মালাক কুল্লুহুম ইউসাল্লুন আলাইহি ইয়াকুলুন আল্লাহুম ইগফির লাহু আল্লাহুম ইরহামহু। একজন মুসলমানের মর্তবা সম্মান মর্যাদা এত বড়, কোন মুসলমান যখন আরেক মুসলমানের সাক্ষাৎ করার জন্য যায়, এই হাদিসে এই কথা বলা নাই মুফতি সাহেবের সাক্ষাতে যায়, এই হাদিসে এই কথা বলা নাই যে কোনো বড় আলেম মহাদ্দেশের সাক্ষাতের জন্য যায়, বরং এতটুকু যে তার মুসলমান ভাইয়ের সাক্ষাতে যায়। তো তার মর্তবা এই আমুলটুকুর মর্তবা এত বড় যে এই কারণে আল্লাহ পাক 70,000 ফেরেশতা তার সঙ্গে নিয়োগ করেন, যারা এ তাকে সঙ্গ দেয় পুরো রাস্তায় সম্মানাতে তার সাথে সাথে যাইতে থাকে 70,000 ফেরেশতা। এবং এই এইটুকু আমলের কারণে যে এক মুসলমানের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এই মুসলমান যাইতেছে, এইটুকুর কারণে 70,000 ফেরেশতা সারা রাস্তায় তাকে দোয়া দিতে থাকে। আর সেই দোয়াটা কি? আল্লাহুমাগফির লাহু আল্লাহুমারহামহু, আল্লাহ এই মুসলমানের প্রতি আপনি রহমত নাযিল করেন, আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন। মাফ করে দিলে তো তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। একজন মুমিনের এত বড় মর্যাদা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে কোনো মুসলমান তুমি দেখলে মনে করবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমার মুসলমান ভাই। শুনতেছেন ভাইরা? আজকে এই চরিত্র আমাদের মধ্যে আছে, দেখলে আমাদের মেজাজ গরম হয়, ওর টুপিটা পছন্দ লাগে না, ওর কুর্তাটা পছন্দ লাগে না, এটা গোল কুর্তা, এটা ফাড়া কুর্তা, এটা লম্বা টুপি, এটা গোল টুপি, এটা পাঁচকলি টুপি, এই সব ধান্দা এবং চিন্তা এরকম কি নাই মুসলমানদের মধ্যে? আর টুপি নিয়ে ভাগাভাগি দলাদলি আছে কি নাই, কুর্তা নিয়ে ভাগাভাগি দলাদলি আছে কি নাই? এটা সাধারণ মুসলমানদের মধ্যেও না, এক শ্রেণীর পিসাবদের মধ্যে এই দুর্বলতা আছে, এমনকি এক শ্রেণীর আলেমদের মধ্যে এই দুর্বলতা আছে, যারা লেখাপড়া করে শিক্ষিত আলেম হয়েছেন কিন্তু আল্লাহর নবীর মতো এইরকম এলমের সঙ্গে আল্লাহর বান্দাদের প্রতি দরদি চরিত্র পয়দা হয়নি, দরদি মন পয়দা হয়নি। ইসলামের প্রতিটি বিধানের বিধানকে তার নিজস্ব মর্তবায় মর্যাদা রাখা, এই গভীর বুঝ এবং তাফাক্কুফ দিন পয়দা হয়নি। কি কথা বুঝেন নাই? কি হলো আজকে মানুষদের, কি হলো আজকে দিনের কান্ডারিদের? আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করেন এবং সকল ত্রুটি থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আপনারা আমার কথাগুলো খেয়াল করে শুনতেছেন ভাইয়েরা? আমি এটা বিশ্বাস করি প্রতিটি ওয়াজ মাহফিল যে এক একটা দিনই শিক্ষার ইন্তজাম। আমরা আসলাম, চিৎকার দিলাম, হইচই করে চলে গেলাম, এটার জন্য মুসলমান ভাই আমাদেরকে সময় দেন না। সকলেরই সময় মূল্যবান, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, সারাদিন চাকরি করছেন, কষ্ট করছেন অফিসে আদালতে, এখন তো বিশ্রাম নিতে ইচ্ছা করে, কেউ ব্যবসায়ী মানুষ দোকানে দশ মিনিট বসলে তার লাভ হবে, তার দোকানের উন্নতি হবে, অগ্রগতি হবে, সব মানুষই এখন ব্যস্ত। এর ভিতরে দীর্ঘ সময় দিয়ে ঘন্টা ঘন্টা এইভাবে বসে থাকা, এটা তো কোনো গানের মজলিস না, সিনেমা হল না, তো কেন আসেন মুসলমানরা? আল্লাহর মহব্বতে, রসুল সাল্লাহ আলাইসাল্লামের মহব্বতে, দিনের মহব্বতে, সুন্নতের মহব্বতে। এজন্য এমন বিষয়গুলির আলোচনা করার চেষ্টা করতেছি, আল্লাহ পাক তৌফিক দেন যাতে এর দ্বারা আমাদের জীবনটা সুন্দর হয়, আমাদের জীবনটা জান্নাতমুখী হয়, আমাদের আখেরাতের সম্বল জোগাড়ের ফিকির নসিব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা মনে করি যে উমরা করতে গেলেই জান্নাতে যাওয়া যাবে, হজ করতে গেলেই জান্নাতে যাওয়া যাবে, কি কথা বুঝেন নাই ভাইরা? কিন্তু মানুষকে ভালোবাসলেও সেটা জান্নাতের রাস্তা, মানুষকে ক্ষমা করলেও সেটা জান্নাতের রাস্তা, মুরব্বীদেরকে সম্মান করলেও সেটা জান্নাতের রাস্তা, আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা করলেও সেটা জান্নাতের রাস্তা, তালবেলেমকে ভালোবাসলেও সেটা জান্নাতের রাস্তা, যে কোনো মুসলমানকে মহব্বতের নজরে দেখলেও সেটা জান্নাতের রাস্তা, কোরআন পড়লাম না খালি কোরআনের দিকে মহব্বতের নজরে দেখলাম সেটাও জান্নাতের রাস্তা, এটা কি আমরা ভুলে গেলাম? আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে তিনটা জিনিস আমার নিকট সবচেয়ে প্রিয়, আন-নাযরু ইলাইক ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক ওয়া ইনফাকু মালি আলাইক, আপনাকে এক এক নজর দেখা, আপনার সামনে বসে থাকা, আপনার জন্য আমার মাল খরচ করা। খালি জিহাদে যাওয়াই জান্নাতের রাস্তা ছিল না, খালি কলেমার দাওয়াত দেওয়াই জান্নাতের রাস্তা ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলে তিলে জীবনের প্রতিটি পলে পলে প্রতিটি বাঁকে মোড়ে জান্নাতের রাস্তা বাতলাই দিয়ে থাকছেন, বাতলাই দিয়ে থাকছেন, বাতলাই দিয়ে থাকছেন। আর এর খেলাপ করলেই তিনি রাগ করতেন, শাসন করতেন, সংশোধন করতেন, যে তুমি ভুল পথে যাইতেছ, তুমি জাহান্নামের পথে আসতেছ। শুনতেছেন ভাইয়েরা? এক সাহাবী নিজের গোলামকে মারতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আওয়াজ দিলেন, হে আবু মাসউদ, কি করতেছো তুমি? তো এই গোলামের উপর তুমি যতটা ক্ষমতা ধর, আল্লাহ তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতা ধর। আবু মাসউদ আনসারী বদর যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করি মর্যাদা সম্পন্ন সাহাবি, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম, মানে তাকে সন্তুষ্ট করে দিচ্ছেন, যাতে নারাজ না থাকে, মন খারাপ না করে, কোনো দাবি না রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু মাসউদ, তুমি বদরি সাহাবী বটে, অনেক বড় মর্যাদাশীল, কিন্তু যদি এই গোলাম থেকে তুমি ক্ষমা না নিয়ে নিতে, তাকে সন্তুষ্ট করে না করে দিতে, তাহলে জাহান্নামের আগুন তোমাকেও গ্রাস করত। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। ফের হাদিসা হওয়ার কারণে আমার মা, পিসা হওয়ার কারণে মা, মুক্তিসা হওয়ার কারণে মা, বড় হুজুর হওয়ার কারণে মা, এই গ্যারান্টি আমরা প্রত্যেকে পাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হুশে আসার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ জ্ঞান দান করেন, পূর্ণ কামেল হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আমার দাদা পীর মুইনুসুন্না মাওলানা সাহেব রওসব রহমতুল্লাহ আলী বড় আলেম ছিলেন, বড় ওলি ছিলেন, হাফেজ কারি ছিলেন, বুখারী শরীফও পড়েছেন। একবার তিনি ভারতে উজু করতে বসছেন লোটা নিয়ে, বদনা নিয়ে, কিন্তু বদনা নিয়ে সেখান থেকে উষা পড়লেন, একটু দূরে গিয়ে বসলেন, আবার সেখান থেকে বদনাটা নিয়ে উঠলেন, তৃতীয় জায়গায় গিয়ে উজু সম্পন্ন করলেন। উজুর পরে উপস্থিত লোকজন জিজ্ঞাসা করল, হযরত আপনি বৃদ্ধ মানুষ, এক জায়গায় বসলে উঠতে কষ্ট হয়, তিন তিন জায়গা আপনি কেন পরিবর্তন করলেন উজুর জন্য? তিনি বললেন, ভাই প্রথম জায়গায় বসলে দেখলাম কি অনেকগুলো পিঁপড়া, আমার উজুর পানি পড়লে পিঁপড়ারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে, আর পিঁপড়ারা একজন আরেকজনকে এত ভালোবাসে সকলেই দলবদ্ধ হয়ে একসাথে থাকে, বিচ্ছিন্ন হলে ওদের কষ্ট হবে, আল্লাহকে পাইতে হলে পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না, জান্নাতে যাইতে হলে পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব আল্লাযীনা লা ইউজুনা যাররা ওয়ালা ইয়াদউনা শাররা। দ্বিতীয় জায়গায় বসলাম, ওখানেও দেখলাম যে পিঁপড়া, তো সেখান থেকে উঠলাম, পরে তৃতীয় জায়গায় বসলাম, দেখলাম কোনো পিঁপড়া নাই, তো সেখানে আমি উজু সম্পন্ন করলাম। শুনতেছেন ভাইয়েরা, শেখ সাদী রহমতুল্লাহ আলাই গুলেস্তা কিতাবের ভিতরে নসিহতের কিতাব উপদের গ্রন্থ তিনি লিখছেন, শানি দমকে মর্দানি রাহে খুদা দিলে দুশ্মনা হম না কর দন্দ তন তোরা কায় মুয়সর সওয়াদি মুকাম কে বা দোস্তান খেলাফস করম খেলাফস তো জং। আমরা তো সারা জীবন আলেমদের নিকট আউলিয়াদের নিকট এই সবক শিখলাম, কোরআন সুন্নার আলোকে এই শিব সবক তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যারা আল্লাহকে পাইতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, তারা শত্রুর মনেও আঘাত দেন। শুনতেছেন ভাই, হে মুসলমান আজকে সেই চরিত্র তোমার কোথায়? তোমার কারণে তো তোমার আপন জনও অতিষ্ঠ, তোমার ঘনিষ্ঠ জনও তোমার দ্বারা নির্যাতিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলমান যে জান্নাতে প্রবেশ করবে তার চরিত্র এমন হবে তার হাতের এবং জবানের অত্যাচার থেকে সব মুসলমান নিরাপদ থাকবে। সালিমা মানে নিরাপদ হয়ে গেছে, তখন সে সত্যিকার মুসলমান যার জন্য জান্নাতের ওয়াদা। আরেক হাদিস মেরকাত শরীফে মিসকাত মোল্লা আলী কারি উল্লেখ করেছেন, যেটা এই হাদিসেরই আরেকটা সনদের বর্ণনা, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তাকে বলে সকল শ্রেণীর মানুষ যার অত্যাচার থেকে নিরাপদ হয়ে যায়, তাই সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক। অনেক মুসলমান এই ধোকার মধ্যে থাকে যে আমাদের দেশে বিধর্মী যারা তাদের উপর বোধ হয় দু চারটা জুলুম অত্যাচার করা, তাদের সম্পদ লুণ্ঠন করা, তাদের জমি দখল করা বোধ হয় আমাদের জন্য অপরাধ নয়, এটা মূর্খতা, ইসলাম এটা কোশ্চিন কালো শিক্ষা দেয় না। শুনতে পাই বিদেশি মুসলমান বিদেশি মানুষ চাইছে যেই দেশের লোকই হোক না কেন, কি কথা বুঝুন নাই, সে ইহুদি হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের লোক হোক বা যেই হোক, সে যখন আমাদের দেশে আসছে আমাদের সরকার তাকে ভিসা দিছে, কি কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে যখন কোন মুসলমান মুসলিম দেশে, যখন কোন মুসলিম দেশে কোন বিধর্মীদেরকে আশ্রয় দেওয়া হয়, তাকে আসবার জন্য অনুমতি দেওয়া হয়, পারমিশন দেওয়া হয়, এই দেশের প্রত্যেক মুসলমানের দায়িত্ব হয় ওই ব্যক্তির জান মাল রক্ষা করা, সেই লোকের উপর হত্যা, সেই লোককে হত্যা করা, সেই লোকদের উপরে খড়গ হস্ত হওয়া, জুলুম করা, ইসলাম তো শিক্ষা দেয় নেই। ডক্টর প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দেয় নেই। যদি এমন ঘটনা বলি, খোদা না করেন আমাদের মুসলমানদেরই কারো দ্বারা ঘটে, তাহলে এটা বড় অন্যায়, ইসলামেরই বদনাম, মুসলমানদের বদনাম। এতে ইসলামের কোনো কল্যাণ নেই, কোনো ফায়দা নাই, এতে ইসলামের কোনো সুনাম নাই, সুখ্যাতি নাই, ইসলামের কোনো অগ্রগতি এর দ্বারা কোশ্চিন কালো অর্জন হবে না। ইসলাম তলোয়ারের জোরে পৃথিবীতে প্রসার লাভ করে নেয়, ইসলাম নিজের সৌন্দর্য বলে, নিজের চরিত্রের আকর্ষণের বলে সারা দুনিয়াতে এভাবে প্রসার লাভ করছে, প্রতিষ্ঠা লাভ করছে। শুনতেছেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এই যে সিন্ধু মুসলমানদের করতলগত হইল, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহ সেখানে সৈন্য পাঠাইছিলেন, কিন্তু তাদেরকে নির্দেশ করছিলেন, সিন্ধু তখন হিন্দুদের হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, সব হিন্দু। মোহাম্মদ বিন কাসিম যখন সেখানে মুসলিম সৈন্যদের অভিযানে পাঠান, তখন তিনি তাদেরকে বললেন তোমরা সেই দেশে যাবে, কিন্তু কারো সম্পদ যদি হাত দ্বারা অন্যভাবে গ্রহণ করো, হাতের কবজি থেকে আমি কেটে ফেলব, আর যদি কোনো ভিন নারীর প্রতি নজর পড়ছে বলে আমি শুনতে পাই, চোখ উপড়ে ফেলব আমি। শুনতেছেন ভাইরা? যখন সে মুসলিম সৈন্যরা সিন্ধুতে প্রবেশ করেন, তো হিন্দুরা সেখানে একটা কৌশল করল যে তাদের পরমা সুন্দরী যুবতীদেরকে রাস্তার দুই পাশে দাঁড়া করাইয়া দিল, যে যাতে মুসলমানরা মুসলিম সৈন্যরা এদিকে তাকাবে, আল্লাহর রহমত এবং মদত উঠে যাবে, তারা পরাজিত হয়ে যাবে। কি কথা বুঝেন নাই? কিন্তু মুসলিম সৈন্যরা সেই সিন্ধুতে প্রবেশ করলেন, কোন নারীর প্রতি একবারের জন্য চোখ তুলে দেখেন নাই, ক্ষুধায় যন্ত্রণায় কাতরাইতেছেন, কিন্তু কোন ওই দেশের কোন মানুষের দোকানপাট থেকে একটা বিস্কুট পর্যন্ত, একটা দানা পর্যন্ত তারা অন্যায়ভাবে গ্রহণ করেননি, পকেটের পয়সা দিয়ে খরিদ করে করে খাইছে। এই অবস্থা যখন ওখানকার হিন্দুরা দেখল যে কি মানুষ এরা, এদের এত বড় দাপক, এত বড় ক্ষমতা শক্তি নিয়ে এখানে প্রবেশ করলো, কিন্তু একটা না আমাদের একটা মেয়ের প্রতি নজর তুলে নাই, আমাদের কোন জায়গাতে এক মুঠ দানা তারা নিজের শক্তি দ্বারা অন্যায়ভাবে গ্রহণ করে নাই, এরা তো মানুষ না, এরা তো মনে হয় যে স্বর্গীয় দূত। তারা বলল যে কোন যুদ্ধের প্রয়োজন নাই, আমরা বিনা যুদ্ধে আপনাদের নিকটে বশ্যতা স্বীকার করলাম, আমাদেরকে ইসলামে দীক্ষিত করেন। ফের তারা দলে দলে ইসলামের ছায়া তোরা আশ্রয় গ্রহণ করল, ইসলামে দীক্ষিত হল। এভাবে ইসলাম নিজের চরিত্র বলে, সৌন্দর্য বলে সারা বিশ্বে প্রসার লাভ করছে। আজকে সেই চরিত্র, সেই সুন্দর আখলাক আল্লাহ তাআলা আমাদেরকে নসীব করে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে সর্বোচ্চ মানের মুমিন তারা যারা সর্বোচ্চ সুন্দর চরিত্র বলে, যার চরিত্র যত সুন্দর, যার ব্যবহার যত সুন্দর, সে তত বেশি উন্নত মানের মুসলমান, সে তত বেশি বড় মাপের জান্নাতওয়ালা, সে তত বেশি বড় মর্তবার জান্নাতওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে কামিল বানায় দেন, ইসলামকে আমাদের সুন্দর বানায় দেন। যাই হোক, আমি তো কোথার থেকে শুরু করছিলাম, কত দূর পর্যন্ত পৌঁছলাম ভাই, আল্লাহ আমাদেরকে রহম করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহ পাক বলেন, যেই বান্দারা ঈমান আনে বলে আমার রব তো আল্লাহ, ফের আল্লাহকে নিয়েই ব্যস্ত থাকে, সুম্মা ইসতাকামু আল্লাহকে নিয়ে ব্যস্ত, আল্লাহকে নিয়ে জিন্দগি, আল্লাহর মহব্বত নিয়ে জিন্দগি, আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দগি, এসা জিন্দগি ওয়ালা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলেন, কোনো টেনশন করো না, কোনো ভয় নাই তোমাদের, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। শুনতেছেন ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা যে মুমিন বান্দার যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় আসে, তো ফেরেশতারা যখন আসেন, যত দূর তার দৃষ্টি যায়, নজর যায়, এত দূর পর্যন্ত ফেরেশতারা দলে দলে কাতার দিয়ে বসে যান। ফের মালাকুল মৌত কাছে আসে, জান কবজ করার সাথে সাথে যেহেতু প্রত্যেকেই ভয় পায় মালাকুল মৌতকে, আরে জান কবজ করবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতার ভিতর থেকে একটা চুল যদি থাকে, টান দিয়ে বাইর করে নিলে, যেরকম যে ঠিক কোন মালাকুল মৌত যখন মুমিনের রূহ কবজ করেন, তখন এতটুকু বিষয় হয়, এর থেকে বেশি কিছু না। কিন্তু মৃত্যুর যন্ত্রণার ভয়ঙ্কর অবস্থা এটা কাফেরদের জন্য, মুমিনদেরকে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা এত সিরিয়াস দেন না, হ্যাঁ যদি দেন তো সেটা তার মর্তবা বৃদ্ধির জন্য। কি কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন বলতেছিলেন যে মৃত্যুর সময় খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট যে দুনিয়াতে যত কষ্ট তত ঊর্ধ্বের নৈকট্য। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুনিয়াটা আখেরাত কামাই করার জন্য, এজন্য কোন মুমেন বন্ধ একটা কাঁটা ফুটলে সঙ্গে সঙ্গে একটা গুনাহ মাফ হয়ে যায়, একটা নেকি আল্লাহ পাক তার আমল নামায় দান করেন, একটা মর্তবা তার তখন তখন বুলন্দ হয়ে যায়। মোমেন্ট বন্দার দুনিয়ার প্রতিটি আমলই বিস্ময় করো। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আজওয়ান লিল মুমিন, মুমিনের জীবনটা এমন বিস্ময় করো যদি নেয়ামত পায়া শুকর করলো এটা জান্নাতের আমল, মুসিবতে সবর করলো এটা জান্নাতের আমল, এই শুকরের দ্বারা নাকি সবরের দ্বারাও নাকি। ভারতে এক বুজুর্গ ছিলেন হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী, নকশবন্দি তরিকার, তিনি বলতেন যে আল্লাহর দিকে উড়বার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছবার জন্য দুইটা ডানা লাগে, দুই ডানা দিয়ে উড়তে হয় আল্লাহর কাছে পৌঁছার জন্য জান্নাতে যাওয়ার জন্য, একটা ডানার নাম শুকর আর একটা ডানার নাম সবর। শুকর করলে আল্লাহর দিকে উড়ে, সবর করলেও আল্লাহর দিকে উড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত যখন আসেন তো যখন রূহ কবজ করেন সঙ্গে সঙ্গে আরেক ফেরেশতা রূহ তার হাত থেকে নিয়ে যান, যাতে এই মুমিন ভয় না পায় যে মালাকুল মউত ধরছে। কি কথা বুঝেন না, আরেক ফেরেশতা তার হাত থেকে নিয়ে যায়, নিয়েই জান্নাত থেকে নিয়ে আসা রেশমি রুমালের ভিতরে রুমাল দিয়ে তার রুটাকে জড়ায় নেয় এবং জান্নাতের খুশবু দিয়ে সুগন্ধময় বানায় নেয়। শুনতেছেন ভাইয়া, ফের এই ফেরেস্তারা সব নূরের চেহারাওয়ালা, আর এই মৃত্যুর পূর্বেই ফেরেস্তা যখন আসে তখন ফেরেস্তারা ইজ্জতের সাথে সালাম করে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি আপনাকে সালাম, আল্লাহর ওলি বলে সম্বোধন করে মুমিনকে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, সালাম করে, তারপরে তার রূহ কবজ করে। তার আগেই তাকে জিজ্ঞাসা করে ভাই আপনি দুনিয়াতে আরো কয়েকদিন থাকবেন নাকি যাবেন, আল্লাহ তাআলা তো আপনাকে স্মরণ করছেন। তো ওই মুমিন বান্দা তখন বলে এই পেরেশানি যন্ত্রণার দুনিয়া আর ভালো লাগে না, আজ্জিলুনি ইলা রব্বি, জলদি আমাকে নিয়ে চলো আমার মাওলার কাছে। শুনতেছেন ভাইয়া, ওই মুমিন ফেরেশতাদেরকে দেখলে খুশি হয়ে যায়, কি ভদ্র, কি সুন্দর, কি নূরওয়ালা চেহারা, এরা আমার সঙ্গে কি ভালো ব্যবহার করে। মানুষ মনে করে মৃত্যুর সময় কত না ভয়ঙ্কর বিপদ, মুমিন যে হবে মৃত্যুর মুহূর্তে তার জন্য এমন সুসংবাদ, এমন সুন্দর ইন্তেজাম। শুনতেছেন ভাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন যে আমাদের ঈমান কামেল হয়, ঈমান সুন্দর হয়, ঈমানই জিন্দেগি হয় এবং ঈমানওয়ালাদের মতো মুবারক মৃত্যু আল্লাহ আমাদের সকলকে দান করেন। এরপরে সে দুনিয়ার থেকে যখন ইল্লিন পর্যন্ত তার রূহ নিয়ে যাওয়া হয়, ওখান থেকে আবার তার কবরে রূহ নিয়ে আসা হয়, তখন ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করে মান রব্বু গমা দিনু অমন হাজার রজুল আল্লাহ বুয়েসা ফিকু, তিনটা প্রশ্ন করে না। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম একবার হযরত উমরকে বললেন উমর কি অবস্থা হবে যখন তোমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আর কবরের ভিতরে তোমাকে রাখা হবে, অনেকগুলো মাটি তোমার বুকের উপর চাপা দিয়ে দেওয়া হবে আর ফেরেশতা আসবেন ধমকায় ধমকায় জিজ্ঞাসা করবেন মান রব্বু গমা দিনু অমান হাজার রজুল আল্লাহ বুয়েসা ফিকু, উমর তখন কি অবস্থা হবে। শুনতেছেন ভাইয়ারা, হযরত উমর কি বললেন, ভয় পাওয়ার কথা ছিল না, আমরা তো কান্নাকাটি চিৎকার আরম্ভ করতাম, হায় গেলাম রে ইয়া রাসূলুল্লাহ, তখন তো কোনো উপায় নেই, হায় হায় আমরা শেষ হয়ে যাব, তখন এক কি বলবো বড় বিপদ। আর না বললেই ভা এই ভুল জিনিসের সংশোধন কিভাবে হবে। শুনতেছেন ভাইয়া, এজন্য আপনারা খালি বই পুস্তক পড়তেই থাকেন, ইসলামী লাইব্রেরি দেখলে বই কিনতে থাকা আর পড়তে থাকা, অনেকে বলতে থাকে জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করো, আর জ্ঞান দুই প্রকার, একটা নির্ভরযোগ্য একটা অনির্ভরযোগ্য। ডাক্তারি বই কিনে পড়তে থাকলাম, আমি অনেকগুলো একশোটা ডাক্তারি বই পড়ছি, এজন্য কি আমার রোগের চিকিৎসা আমি করতে পারবো? কেন, কারণ আমি বই পড়ছি কিন্তু এটা নির্ভরযোগ্য চিকিৎসা কিনা তা তো জানা নেই। এজন্য ইসলামী বই খালি পড়তে থাকে না, নির্ভরযোগ্য আলেমদের পরামর্শে দিনই বই পড়তে থাকা, দিনই কিতাব পড়া, তাহলে অল্পতে অনেক লাভ। শুনতেছেন ভাইয়া, আমি নিজে দেখছি কোন এক হুজুরের বইয়ের মধ্যে লেখা আছে, হ্যাঁ ওর ভিতরে লেখা যে কবরের মধ্যে মানুষ যখন যায় তো তখন সেখানে ফেরেশতারা ধমকাধমকি করলে মুমিন বান্দা উত্তর তো দিতে পারে না, তখন নিজের পিসাবের রু আসে ওখানে, আয়েশা বলে যে এই তুই কও যে রব্বি আল্লাহ ও দীন আল ইসলাম, তাই না, ইত্যাদি ইয়া আল্লাহ, এগুলো গুলো কথা হাদিস কোরআন এর কোন প্রমাণ আছে, কোন অস্তিত্ব আছে? এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এই বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ হয়তো কোন এরকম হুজুরের ওয়াজ শুনছেন, ওইটা মনে রয়ে গেছে, কথায় কথায় মুখ ফসকে ওইটা বাইরে রয়ে গেছে, এটা কোন কোরআন সুন্নার কথা না এবং এটা কোন সঠিক বিষয় না, সম্পূর্ণ একটা অমূলক কথা। কি কথা বুঝেন না ভাইরা? শুনেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর, হযরত উমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথায় আল্লাহ যে জ্ঞান বিবেক এখন দিয়ে রাখছেন, এটা কি তখনও বহাল থাকবে নাকি এটা ঠিক থাকবে না? তখন মাথায় বিবেক কাজ করবে না? রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন, ওমর, এখন যেরকম মাথার জ্ঞান বিবেক স্বাভাবিক, তখনও এইরকম একদম স্বাভাবিক থাকবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার তোমার টেনশনের কিছু নাই, কারণ এখন এই মাথার জ্ঞান বিবেক দিয়েই তো আমরা বলি আমার রব আল্লাহ, আমার দীন ইসলাম, আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জ্ঞান, এই বিবেক, এই বুঝ, এই বুদ্ধি, এই আত্মা যদি তখনও এইরকমই বহাল থাকে, এমন এখন যেমনটা বলতেছি ঠিক তখনও তেমনই বলবো ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুশিতে বাগবাগ হয়ে গেলেন ওমরের এই বুদ্ধিমত্তা দেখে। শুনতেছেন ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনকে, মুমিন বান্দার রূহ যখন কবরে ইল্লিন থেকে ফিরায় নিয়ে আসা হয়, তখন যখন তাকে জিজ্ঞাসা করা হয় তোমার রব কে, তোমার দিন কি, আর ইনি কে, তখন আরামসে বলে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, আমার দিন তো ইসলাম, আর যাকে তিনি তোমরা দেখাইতেছ তিনি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে মহান রব্বুল আলামিন বলেন, সাদাকা আবদি, আমার বন্দা একদম ঠিক উত্তর দিতে পারছে, ফাখরিসুহু মিন আল জান্নাহ, জান্নাত থেকে ওর জন্য বিছানাপত্র ব্যবস্থা করো, ওয়াকবিসুহু মিন আল জান্নাহ, জান্নাত থেকে তাকে এখানে পোশাক পরাইয়া দাও, এই পোশাক যেটা তার সঙ্গে আছে তা না, জান্নাত থেকে পোশাক এনে পরাইয়া দাও, ওয়াক্তাহু লাহু বাবান ইলা আল জান্নাহ, এবং জান্নাত পর্যন্ত তার জন্য গেট খুলে দাও, রাস্তা বানায় দাও। শুনতেছেন ভাই, এই হল মুমিন বান্দার হাল অবস্থা। বাকি হল নেক আমল, নেক জিন্দগি। এই মানুষের কবরে অন্ধকারের পরেশানি, নির্জনতার পরেশানি, এগুলো আছে না বিষয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের কবর তাকে ডাকে এবং বলে যে আমি অন্ধকার ঘর, আমি নির্জন ঘর, আমি পোকামাকড় সাপ বিচ্ছুতে পরিপূর্ণ ঘর, তুমি ব্যবস্থা করো। সেটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান আর নেক আমল যদি থাকে, কবরে আল্লাহ পাক আলোর ব্যবস্থা করে দেবেন, কবরে কবরে আল্লাহ পাক সাথীর ব্যবস্থা করবেন, এই ফেরেশতারাই সেখানে বন্ধুরূপে সংগদান করবে। কি কথা বুঝেন নাই ভাইরা? এবং আগে থেকে দুনিয়ার থেকে যারা চলে গেছে, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, তাদের এই কবর জীবনে দেখা সাক্ষাৎ হইতে থাকবে, কোনো পরেশানি হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এক বুজুর্গ এক ঘটনা লিখছেন, হযরত রাবেয়া বসরী যখন ইন্তেকাল হয় তো কবরে ওনাকে দাফন করা হলো, ফেরেশতারা আসছে ওনাকে জিজ্ঞাসা করলো যে এই তোমার রব কি, তোমার দিন কি, আর ইনি কে? আল্লাহর ওলীদের কবর জীবনের অনেক ঘটনাবলী এরকম আছে যে পৃথিবীর বড় বড় বুজুর্গ আল্লাহ বলাদের সামনে আল্লাহ এটা প্রকাশ করে দিয়েছেন, কাশফের মাধ্যমে, কারামতের মাধ্যমে আল্লাহ এটা প্রকাশ করছেন, যাতে এই পৃথিবীর মুমেন বান্দারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, ঈমান বলারা ঈমানের পথে আরো আকৃষ্ট হয়, বন্দেগীর পথে আরো আকৃষ্ট হয়। হযরত রাবেয়া বসরীকে ফেরেশতারা ধমকা ধমকি করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ তোমার রব কে, তোমার দিন কে, আর ইনি কে? হযরত রাবেয়া বসরী বললেন যে আপনারা এরকম ধমকা ধমকি করতেছেন কেন, কি জন্য ধমকাধমকি করতেছেন? হ্যাঁ আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমার রবকে, কেন জিজ্ঞেস করতেছেন আপনারা? আপনারা আসছেন কোথেকে? আমি জিজ্ঞাসা করি, বললে আসমান থেকে আসছে, আল্লাহর নির্দেশে আসমান থেকে আসছে। বলে আসমান এই জমিন থেকে কত দূরে? ফেরেশতারা বললেন যে 500 বছর দূরে। তো ওখান থেকে আমার নিকট আসছেন 500 বছর দূরে, আল্লাহকে ভুলে গেছেন আপনারা? তো ফেরেশতারা বলেন তা ভুলবো কি জন্য? আমি রাবেয়া সারা জীবন আল্লাহ আল্লাহ করলাম, রব রব করলাম, আর মাত্র দুই হাত নিচে আসলে আপনারা 500 দূরে এসে আল্লাহকে ভুললেন না? আমি জমিন থেকে মাত্র দুই হাত নিচে আসলাম তো আল্লাহকে ভুলে গেলাম, যে আল্লাহকে নিয়ে সারা জীবন ব্যস্ত ছিলাম। শুনতেছেন ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, এজন্য পরকাল জীবনটা আমাদের হাতে না, কিন্তু দুনিয়ার জীবনটা আমাদের হাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কেন? যে খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এই জীবন দান করলাম যার পরে তোমাদের মৃত্যু আসবে, আমি দেখতে চাই এই জীবনে কে কত সুন্দর আমল করো, কে কত সুন্দর সেজদা করো, কে কত সুন্দর জিকির করো, কে কত বেশি আমার জন্য কান্নাকাটি করো, কে কত বেশি আমাকে ভালোবাসো। শুনতেছেন ভাইরা? এজন্য এই মূল্যবান জীবনটাকে হেলায় খেলায় নষ্ট না করি, বরং জীবনের এক একটা মুহূর্তের কদর করি, মূল্যায়ন করি। আমরা দিন রাত কথা বলতে থাকি, দিন রাত কত আড্ডায় সময় নষ্ট করতে থাকি, হঠাৎ মালাক মৌত আসলেন আর দুনিয়ার থেকে চললাম, তো আমি কি নিয়ে গেলাম সাথে? হ্যাঁ, আমার সাথে সম্বল কোথা? এক কিতাবের ভিতরে আমি পড়ছিলাম যে এক বুজুর্গ আল্লাহর বলি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ এক অপরিচিত লোক আইসা আসসালাম আলাইকুম, হুজুর চলেন আপনি, আপনাকে নেওয়ার জন্য আসছি, আমি তো মালাকুল মৌত। ওই বুজুর্গ বলি আল্লাহ তখন বললেন যে হ্যাঁ আমি, হ্যাঁ এত দেরি করে আসছো ভাই, সে কত কাল থেকে আমি অপেক্ষায়, তুমি আসবা আমাকে আমার মাওলার কাছে পৌঁছে দিবা, তোমার ছাড়া তো যাওয়ার ব্যবস্থা নেই। আল মওত জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু এমন একটা ব্রিজ যেটা অতিক্রম করলে আল্লাহ আল্লাহ পাকের নিকট পৌঁছে যাবে। তো তুমি বাহন, তুমি মাধ্যম, তুমি এত দেরি করছো ভাই। মালাকুল মওত তখন বললেন যে আল্লাহ পাক বলছেন কি, আপনার সম্মানার্থে আপনাকে সুযোগ দিচ্ছেন, আপনি কোনো আমল করতে চাইলে, কিছু করতে চাইলে সেটা করেন, তারপরে আপনার জান কবজ করব। বলে কোনো কিছু করতে হবে না, আমাকে এক্ষণ নিয়ে চলো, আমি আর দেরি করতে চাই না, এক্ষণ নিয়ে চলো, আমি দেরি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ না, নিকাল যায় দমতে কদমুকে নিয়েছে, এই দিল কি হাসরত এই আরজু হে, মাওলার কাছে পৌঁছবো এইটাই দিলের একমাত্র আশা, একমাত্র আকাঙ্ক্ষা। হ্যাঁ, খুররম আরুজ কাজি মঞ্জিলে বিরা বেরোয়া রাহাতে জাঁত লবাম বসবায় জানা বেরোয়া। হ্যাঁ, হাফেজ সিরাজ রহমতুল্লাহ বলেন, সেদিন হবে আবার আনন্দের দিন, আমার ঈদের দিন, যেদিন আমার মাওলা বলবেন সিরাজি দুনিয়া ছাড়, আমি মাওলার কাছে ছুটে আস। শুনতেছেন ভাইরা? খুররম আরুজ কাজি মঞ্জিলে বিরা বেরোয়া রাহাতে জাঁত লবাম বসবায় জানা। হ্যাঁ, এক বুজুর্গ ছিলেন হযরত ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি, মিরকাত ওয়াল মিসকাত কিতাবে মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন, ওই বুজুর্গ বহু বড় আরেফে কামিল ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। তার মৃত্যুর সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ করলেন যে জান্নাতের পর্দা সরায় দাও, আমার বন্দাকে মৃত্যুর আগে জান্নাতটা দেখতে দাও, যাতে আনন্দে খুশিতে খুশিতে সে এই দুনিয়ার থেকে চলে আসে, মৃত্যুর কোনো কষ্ট তার অনুভব না হয়। কি কথা বুঝেন নাই ভাইরা, এই দেহ থেকে জান বাইর করতে কিছু যে কষ্ট হয় না এমনটা না, কিন্তু আল্লাহর মহব্বত যখন অন্তরে ব্যাপক গালেব থাকে, আল্লাহ পাকের মহব্বতের প্রাবল্য থাকে, আল্লাহকে দেখার জন্য হৃদয়ে ব্যাকুলত থাকে, মৃত্যুর কষ্ট অনুভব হয় না। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, মানুষ হজ করতে যায়, আমাদের দেশে মক্কা শরীফে গরম কম না বেশি? আমাদের দেশে যে গরম এটা বেশি না মক্কা শরীফের গরম বেশি? কিন্তু যে হাজি সাহেবরা মক্কা শরীফে যান তারা কি কেউ ভয় করেন যে কেমনে যায়, গরম লাগবে রে? এই চিন্তা কারো থাকে? আশ্চর্যের বিষয় হল যে হাজি সাহেবরা এখান থেকে যখন রওনা হন, এখন রাত 3টার সময় ফ্লাইট, এই লোক কি সন্ধ্যা থেকে ঘুমাইতে পারছে? 3টার সময় ফ্লাইটে উঠলো, উঠার পরে কখন খানা দিবে ঠিক নেই, অপেক্ষা করতে করতে হঠাৎ খানা নিয়ে আসছে, ঘন্টা দুই পরে এখন বসে খানা খাওয়া ইত্যাদি, এই করতে করতে কেউ আসে, কেউ হাঁটে, কেউ চলে, কিছুক্ষণ পর ওই মাইকে কিছু ঘোষণা করে, এর প্রেমের মধ্যে জেদ্দাতে গিয়ে পৌঁছল। জেদ্দায় পৌঁছার পরে এই লম্বা ব্যস্ততা, পাসপোর্ট নিয়ে এখানে যাও, ওখানে যাও, এখানে তদন্ত ইত্যাদি আসে না এগুলো? চেকিং ইত্যাদি থাকে। এই সব করতে করতে বাইর হলো এয়ারপোর্ট থেকে, এখন গাড়ির অপেক্ষা, গাড়ি আসবে মক্কা শরীফে রওনা হবে। এই সময় কি আর ঘুম আছে? ঘুম নাই, ঘন্টা ঘন্টা সারা রাত ঘুম নাই, এখনো ঘুম নাই, গাড়ির অপেক্ষা, গাড়ি আসলো কিনা। এই আমির সাহেব একটু যান খবর নেন গাড়ি আসলো কিনা, যোগাযোগ করেন। গাড়িতে উঠলো, ছুটলো মক্কা শরীফ। মক্কা শরীফ গিয়া এখন পরামর্শ আরাম করেন, পরে উঠে না হয় তো পরে এই উমরা করবো, তফ করবো। যারা হজ করতে গেছে তারা হজকে আর রাখেন না, কষ্ট সারা জীবন করছি, আজকে কষ্ট করবো, আল্লাহর ঘর দেখবো, আর বিলম্ব সহ্য হয় না। কি ভাই কথা শুনতেছেন ভাইয়ারা? এই যে আল্লাহর ঘর দেখার ব্যাকুলতার কারণে রাস্তার সমস্ত কষ্ট ভুলে গেছে। হ্যাঁ না, মহব্বত সব কষ্টকে ভুলে দেয়। নয় মাস পেটে সন্তান, কষ্ট কি হয় না? কিন্তু মা সবসময় হাসি মুখ, আমার বাবু আসতেছে, দিন রাত চেহারায় হাসি, যখন নয় মাস আট দশ দিন আরো খুশি, আল্লাহর রহমতে বাবু আসবে। ওদিকে কষ্টে জান যায় কিন্তু খুশিতে বাগ বাগ। আর যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, স্বামী কান্দে, মা কান্দে, সবাই ঘরের মধ্যে কান্নাকাটি। হ্যাঁ না, যার সন্তান হয় তার তো যন্ত্রণার ছটপটার কান্নাকাটি, কিন্তু যেই বাচ্চা হলো ওই তাড়াতাড়ি ধাত্রীরা গোসল টোসল করে নিয়ে একদম ফ্রেশ করে নিয়ে দেখা যাচ্ছে, দেখো তোমার বাবু। তারা জানে যে ওর যে কষ্ট হলো এটা লাঘব করতে হবে, তার কোনো ঔষধ নাই এই ঔষধ ছাড়া। হ্যাঁ, আর সারে বালিনে মনবর খেস আয়না দত্তদি দর্দে মন্দে এসকেরা দারু বজুজ দিদার। হ্যাঁ, যখন বাচ্চাটাকে আয়না দেখাই দিল চাঁদের মতো ফুটফুটে চেহারা, মায়ের মুখে হাসি ফুটে গেল, কষ্ট মস্ত একদম কিচ্ছু মনে নেই, কষ্টের বদলে এখন আনন্দের বন্যা বইতেছে হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে। এবার সত্য কি না? আসল হচ্ছে মহব্বত। মহব্বত যদি থাকে মানুষ সব কষ্ট ভুলে যায়। হ্যাঁ ভাই, তো ওই বুজুর্গের কথা বলছিলাম না, যে ওই বললেন যে ফেরেস্তা মালাকুল মৌত বললেন আপনি কিছু একটা আমল করেন না, পরে আপনারা নিয়েছে। উনি বললেন যে আর দেরি সব জয় না, বললেন না সময় পাইছেন কিছু একটা করেন। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি দুই রাকাত নামাজ, আমি নামাজের নিয়ত করে দাঁড়াই নেই, আমি যখন সেজদা যাব সেজদার হালতে তুমি আমার জান কজ করবে, যাতে আমার মাওলা দেখেন সেজদা করতে করতে আমি তার দরবারে হাজির হইতেছি। শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা বন্দেগীওয়ালা, মহব্বতওয়ালা, সুন্নতওয়ালা, সেজদাওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব ফরমায় না। শুনতেছেন ভাই? ওই কিতাবের মধ্যে ঠিক এর পাশে আরেকটা ঘটনা লিখছেন যে আরেক লোক বিরাট বড় মালদার, অনেক বড় ফ্যাক্টরি মালিক, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, মদ শরাব জুয়া যত পাপের ভিতরে ডুবা মুসলমান। আজকে বিশাল বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে, অনেক বড় অট্টালিকার মালিক, আজকে লোকদেরকে খাওয়ান দাওয়ান খুব দিল, বিরিয়ানি পোলাও কুরমা খাওয়াইতেছে, মানুষের বড় ভিড়। এমন সময় হঠাৎ গেটের মধ্যে প্রচন্ড জোরে কেউ কড়া নাড়তেছে, এত জোরে আঘাত করতেছে যে মানে কানে শব্দ হয় না, আওয়াজ কঠিন আওয়াজ। তো বাড়ির মালিক কর্মচারীকে দারোয়ানকে ধমক দিয়া বললেন যে যা ধরা, কোন নালায় এরকম চিৎকার করতেছে, এইরকম ভাবে ব্যাকলের মতো বেউকের মতো আঘাত করতেছে। দারোয়ান দৌড়ে গিয়ে গেট খুললে সেই লোক বলল যে হ্যাঁ তোমার মালিককে ডাকো তো, এদিকে জলদি ডাকো। এমন জোরে ধমক দিছে সে কিছুই বলতে পারলো না, দারোয়ান তাকে দুই কথা বলার হিম্মত নাই, ছুটে আসছে, স্যার আপনাকে ডাকে, বেয়াদবকে ধরে নিয়ে আসছে এখানে, সে আমাকে ডাকে। এতক্ষণে ওই লোক ধামধাম ভিতরে ঢুকে গেছে, গিয়া ওই মালিকের সম্মুখে গিয়ে হাজির, বলে যে আমি মালাকুল মৌত তোমার জান কবজ করতে আসছি, চলো এক্ষণ তোমার জান কবজ করব। সে চিৎকার করে বলে আমি বিল্ডিং করলাম, এখনো জায়গা জমির হিসাব কিতাব, আমার টাকা পয়সার হিসাব কিতাব, স্ত্রীকে সন্তানদেরকে বুঝিয়ে দিতে পারি নাই, একটু সময় দাও, কোনো সময় নেই। হ্যাঁ, লায়াস্তা করুনা সাত লায়াস্তা বিমল, যখন মৃত্যুর সময় হয় এক সেকেন্ডের বিলম্ব করার কোনো সুযোগ নেই, বস তখন তখন তার জান কবজ করব। হ্যাঁ আমার ভাইয়েরা, আসলো দুনিয়াতে মানুষ তো গেল, কি নিয়ে গেল? রসুল্লাহ সাল্লাম এজন্য আমাদেরকে বলছেন যে মোমেন তো এই শান বলা হয়, এরকম ফিকির বলা হয়, সর্ব অবস্থায় আল্লাহর মহব্বত, আল্লাহর বন্দিগি এবং আখেরাতের সম্বল জীবনে ব্যস্ত। তুমি ব্যবসা বাণিজ্য বাদ দিব না, রিজালুল্লাহ তুলহি তিজারতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ব্যবসা করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মহব্বত, দোকানে দোকান করতেছে মাঝে মাঝে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মিথ্যা নাই, দোকান নাই, খারাপ ব্যবহার নাই, বাস কেন? আল্লাহর ভয়ের কারণে। এই যে এসে এক একটা জিকির করলো, বড় দামি আমল। ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের সময় রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে বললেন, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে জান্নাতের মধ্যে যেন দুনিয়াতে থাকে বাগান লাগাইতে থাকে। তার তরিকা হল যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়বে, এর দ্বারা জান্নাতে বাগান লাগতে থাকবে। তো এখান থেকে আমরা জান্নাতের বাগান লাগাইতে পারি না ভাই, এটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। এখন আমি ছোট ছোট কয়েকটা আমলের কথা বলে আমার বয়ানকে সংক্ষিপ্ত বরং সমাপ্ত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কতবার? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। শুনতেছেন ভাইয়ারা? তা আমরা ইনশাআল্লাহ প্রতিদিনই আমলটা করব ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেসওয়াক বিহীন 70 রাকাত নামাজের চেয়ে মেসওয়াক ওয়ালা 1 রাকাতের মর্তবা বেশি। কি কথা বুঝেন নাই? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এই মেসওয়াকের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক মর্তবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন যখনই আসছেন আমার নিকটে প্রত্যেকবার তিনি বলছেন মেসওয়াক করবেন, মেসওয়াক করবেন, মেসওয়াক করবেন। আমরা মেসওয়াকের সুন্নতের আমল যদি করি কত বড় ফায়দা! যে ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলী ফতোয়া স্বামী কিতাবে লিখছেন, যেই মুসলমান সারা জীবন মেসওয়াকের সুন্নতের আমল করবে মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে ইমানের সাথে মৃত্যু দান করবে এবং তার জবান থেকে আল্লাহ পাক কলেমা জারি করে দিবেন। সে মেসওয়াকের সুন্নতের উপর আমল করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আর একটা ছোট্ট আমল বলি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাজাতের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর টুপির ঝগড়ার ব্যাপারে দুই কথা বলবো না, থাকবে বলবো, হাদিসের আলোকে বলবো না, আমাদের হুজুরদের খেয়ালের আলোকে বলবো। কি কথা বুঝেন নাই? কি হলো মুসলমানদের এত ঝগড়া? আত্মা এত ছোট হয় মুসলমানের? কুর্তা দেখলে গরম, টুপি দেখলে গরম, অমুক টুপি নিয়ে আমাদের এলাকায় ঢুকলো কিভাবে? কি হলো? এর আত্মাতে ঈমান যদি থাকে আল্লাহ রসুলের প্রতি, সেই ঈমানের রং কি এরকম হয়? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে মুনাফিকদেরকে পর্যন্ত সহ্য করছেন, করেন নাই? ওদিকে কোরআন আল্লাহ পাক জাল্লা জালালু আমরা বলো পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। কিন্তু তারা মুখে ইমান দাবি করত, ইসলাম দাবি করত, কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সহ্য করছেন, মদিনা শরীফ থেকে বহিষ্কার করেন নাই। ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার করে দিয়েছেন, কিন্তু মুনাফিকদেরকে মদিনার থেকে বহিষ্কার করেন নাই। যে তারা তো অন্তত মুখে ইমান দাবি করে, মুখে ইসলাম দাবি করে, মসজিদে নামাজও পড়তে আসে। এই ঘটনা থেকে আল্লাহর নবীর এই সুন্নত থেকে এটা প্রমাণিত হয়, এই আদর্শ থেকে প্রমাণিত হয় যে সকল মুসলমান ত্রুটিওয়ালা তাদেরকেও সহ্য করা, এটা আল্লাহর নবীর আখলাক এবং আদর্শ এবং শিক্ষা, এটা প্রমাণিত হয় কিনা? কিন্তু আমরা মুসলমানরা টুপি পছন্দ না হলে সেই মুসলমানের বিরুদ্ধে লাগে, কোর্তা পছন্দ না হলে সেই মুসলমানের বিরুদ্ধে লাগে। টুপির ব্যাপারে আমি কয়েকটা বিষয় বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে এক নিয়ম ছিল, টুপি একদম মাথার সঙ্গে লাগিয়ে থাকা, একদম এই বিশে থাকে না, অনেকে এরকম টুপি পরেন যে একদম মাথার সঙ্গে লেগে থাকে, সাহাবিদের মধ্যে এটাও নিয়ম ছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম টুপিও পরছেন যে টুপি মাথার সঙ্গে একদম লেগে থাকে। কি কথা বুঝেন না ভাইরা? এটাও সুন্নত, কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এটা হাদিসে প্রমাণিত আছে যে সফর কোথাও বাইরে গেছেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন, এখন মসজিদ তো না, খোলা জায়গা, রসুল সাল্লাল্লাহু আলাইহি তখন শিক্ষা দিচ্ছেন এখানে সূত্রা মানে একটা লাঠি এটা খাড়া করে দিবা ইমামের সামনে, তাহলে সকলে এখানে নামাজে দাঁড়ায় গেল, ইমামের সামনে লাঠিটা থাকলে হয়েছে, প্রত্যেক মুসল্লির সামনে থাকা জরুরি না, এখন সামনে দিয়ে সকলে যাতায়াত করতে পারবে। এই যে লাঠিটার নাম কি? সূত্রা। কি কথা বুঝেন না? লাঠিটার নাম সূত্রা। কিন্তু হাদিস শরীফে আছে কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হয়েছে যে তিনি সূত্রা পান নাই, কোন লাঠি পান নাই, মাথার টুপিটা নামায় নিজের মাথার টুপিটা সামনে সূত্রা বানায় তিনি নামাজ আদায় করছেন। এখন এর আলোকে মুহাদ্দিসিন কেরাম বলেন এই টুপি যদি একদম মাথার সঙ্গে লাগিয়ে থাকা টুপি হয় জমিনের উপর রাখলে তো এটা মাটির সঙ্গে মিশেই যাবে, সূত্রা হবে কেমনে? সূত্রা হবেই না। তো ওই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যে টুপি ছিল সেটা উঁচু টুপি ছিল। কি কথা বুঝুন নাই? এজন্য মুহাদ্দিসিন কেরাম বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় লাগিয়ে থাকা টুপিও পরছেন, আবার উঁচু টুপিও পরছেন। আর সেই সুন্নতের অনুকরণে সাহাবিদের মধ্যে দুই ধরনের আমল ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার পরে বিখ্যাত সাহাবি, তিনি মাথায় টুপি পরতেন উঁচু টুপি। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? উঁচু টুপির আরবি শব্দ কি জানেন? উঁচু টুপির আরবি শব্দ হল বুরনুসুন। কি শব্দটা? বুরনুস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে গেছেন, শুনতে পাইছেন তিনি কিছু সুন্নতের খেলাফ আমল হয়, তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি সেখানে বললেন মান আরাফানি ফাকাদ আরাফানি আমান লাম ইয়ারিফনি ফানা আব্দুল্লাহ ইবনে মাসউদ, যারা আমাকে চিনো তো চিনছই, না চিনলে শোনো আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। সব মানুষ কাঁপতে থাকছে, আরে বাপরে এত বড় সাহাবি আমরা চিনি নাই। এরপরে তিনি বললেন তোমরা এখানে কি করতেছে? এগুলো এ সকল আমল যে করতেছে এগুলো সুন্নতের আমল, নবীর কোন সাহাবি তো আমল করেন নাই, যদি তোমরা মনে করো এটাই সুন্নত তাহলে আমরা সাহাবিরা কি গুমরা? তো লোকেরা বললো যে না, আপনারাই ঠিক তরিকে আছেন, সাহাবিরাই সুন্নত তরিকা বলা। তখন তারা বললেন যে আমরা যা করছি আমরা এটা আর করবো না, এখন থেকে সুন্নত মোতাবেক কি করবো? কি কথা বুঝেন নাই? ওই হাদিসের মধ্যে আছে তখন ওয়ালেহি বুরনুসুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মাথায় তখন একটা উঁচু টুপি ছিল। উঁচু টুপি কার মাথায়? সাহাবির মাথায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ينزل عيسى ابن مريم من السماء الى الارض هاديا مهديا عليه برنس له حضرت عيسى علیہ السلام আসমান থেকে যখন জমিনে আসবেন তখন তার মাথায় একটা উঁচু টুপি থাকবে। তো হযরত ঈসা আলাইহিস সালাম যে আসবেন এই জমিনে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক আসবেন না নিজের শরীয়ত নিয়ে আসবেন? আমাদের নবী শরীয়তের অধীন হয়ে আসবেন না? হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তার মাথায় থাকবে উঁচু টুপি। তাহলে উঁচু টুপি কি সুন্নত হলো না সুন্নতের বাইরে হলো? তাহলে কি হলো অর্থ? যে উঁচু টুপি মাথায় লাগিয়ে থাকা সেই টুপি পরা এটাও সুন্নত, আবার উঁচু টুপি হলে সেটাও সুন্নত। আমরা হানাফি মজাবের লোক, এই দেশে তো সব হানাফি মজাবের লোক, হানাফি মজাব ছাড়া লোক কমই হয় এই দেশে, আছে কিছু কম। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে ফাজাইল আবি হানিফা কিতাবের মধ্যে লিখছে যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে দেখা গেছে তিনি উঁচু টুপি পড়তেন। উঁচু টুপি শূন্যত খেলাফে শূন্যত হল, ওলামায় দিন তো উঁচু টুপিও পড়েন, মাথার সঙ্গে লাগিয়ে থাকা টুপিও পড়েন। এই ফেতনার জমানা, এই দুর্যোগপূর্ণ জমানা, সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান অমুসলিমরা যখন অনেক অমুসলিম অনেক বিধর্মীরা যখন মুসলমানদেরকে সর্বদিক থেকে ধ্বংস করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, বিপন্ন করার জন্য, লাঞ্ছিত করার জন্য সারা দুনিয়া থেকে চতুর্দিকে ষড়যন্ত্রে লিপ্ত, এই সময় মুসলমানদের মধ্যে এই এত এত রকমের ঝগড়া ফাসাদ বিবাদ বাড়তে থাকা উচিত না, আমাদেরকে মহব্বতের সাথে থাকা উচিত, ভাতৃত্বের সঙ্গে থাকা উচিত, ঐক্যবদ্ধ থাকা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুনাফেকদেরকে নিয়ে মদিনায় ইসলামের বাহ্যিক ঐক্য রক্ষা করা জরুরি মনে করেন, তো আজকে আমরা মুসলমানরা ঝগড়া লিপ্ত হইয়া ঐক্যকে তছনছ করে দেওয়া, খণ্ড বিখণ্ড করে দেওয়া, এটাই কি নবীর সুন্নতের উপর আমল হবে না সুন্নতের বিপরীত হবে? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদেরকে মহব্বতে থাকার সঙ্গে থাকার তৌফিক দান করেন, সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন, এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসার তৌফিক দান করেন। আপনাদের এই একটা দিনই মাদ্রাসার অধীনে আজকে এই মাহফিলটা হচ্ছে, এক একটা দিনই প্রতিষ্ঠান, আল্লাহর দিন রক্ষার এক একটা ঘাঁটি, যে আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর দিন শিক্ষা দেওয়া হয়, আসমানি ইলিম শিক্ষা দেওয়া হয়, ছোট্ট মাদ্রাসাও যদি হয় সেই মাদ্রাসা আল্লাহর দিনের একটা মস্ত বড় ঘাঁটি। যারা এই সকল প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে আছেন নিঃসন্দেহে তারা বড় মর্তবাওয়ালা, বড়ই মর্যাদাওয়ালা। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এর উলামায়ে কেরাম তুলামায়ে কেরামকে দুজাহানে মর্যাদাশীল করেন। যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন, যে কোনোভাবে খেদমতের সেবায় আপনারা মশগুল আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুজাহানে সম্মানিত এবং পুরস্কৃত করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
ذاكر شن عمران এই জায়গায় বিল্ডিং করবে,
আমাদের সকলকে মাফ করে দেন। আমি তো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আপনারা মাশাআল্লাহ খুব মহব্বতের সাথে খুব জমে বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদের মর্তবা বহুত বুলন্দ করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم يا مسلم اللهم عافنا وافرضنا من امور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره واجرنا من خزي الدنيا وعذاب الاخره وعجل دعم الخزي الدنيا وعجل دعم الخزي الدنيا وعذاب الآخرة وعجل دعم الخزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة نعوذ بك من غضبك من النار نعوذ بك من غضبك من النار نعوذ بك من غضبك نعوذ بك من غضبك من النار رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين اللهم ربنا اعنا بالعلم وزيدنا بالهدى واكرمنا بالتقوى وجملنا بالعافيه ربنا 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 ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا الحق حقا وارزقنا اتباعه وعن الباطل باطلا وارزقنا اجتنابه আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ জান্নাতের জিন্দগি আমাদেরকে দান করেন, জান্নাতের রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন, নফসে শয়তানের ঢোকা থেকে আমাদেরকে বাঁচান, গুনাহের সমস্ত পথ পরিহার করার তৌফিক আমাদেরকে দান করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে রসিব করেন। সারা জাহান সবকিছু থেকে রসুল সাল্লামকে বেশি মহব্বত করার তৌফিক দান করে, সারা জাহানের সব তরিকা থেকে সব রাস্তা থেকে রসুল সাল্লাম এক এক সুন্নতকে বেশি ভালোবাসার তৌফিক দান করে, আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলামের শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত ইশার উপরে জীবন উৎসর্গ করার তৌফিক দান করে, আল্লাহ বিদর্ভীদের জীবন দ্বারা, আপনার শত্রুদের জীবন দ্বারা, আপনার অপছন্দনীয় বান্দাদের জীবন দ্বারা অনুসরণ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আপনার প্রিয় বান্দাদের পথে আমাদেরকে কবুল করেন, যেই পথে হাঁটলে জান্নাত, যেই কাজ করলে জান্নাত, যেই চরিত্র অবলম্বন করলে জান্নাত, যে আখলাক ব্যবহারে জান্নাত, আল্লাহ সেই পথে চলার তৌফিক আমাদেরকে দান করেন, যেই পথে গেলে জাহান্নাম, যেই কথা বললে জাহান্নাম, যেই রাস্তায় চললে জাহান্নাম, সেই জাহান্নামের সকল রাস্তা থেকে সকল পথ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ মুসলমানদের আপোষে মহব্বত দান করেন, মুসলমানদেরকে ভাই 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 হিসাবে ব্যবহার করার তৌফিক দান করেন, একজনকে আরেকজনের প্রতি মহব্বত করার তৌফিক দেন, ছোটদেরকে বড়দের প্রতি সম্মান করার তৌফিক দেন, বড়দেরকে ছোটদের প্রতি স্নেহ মহব্বত করার তৌফিক দান করেন, মা বাবাকে ইজ্জত করার সম্মান করার তৌফিক দান করেন, আল্লাহ মেহরবান মানিক সারা বিশ্বের মুসলমানকে এক বানায় দেন, সকলকে আপোষে মিল মহব্বত ওলা বানায় দেন, মুসলমানদের মধ্যে যারা যে ভুলের মধ্যে আছে, যাদের যে অ্যাক্সিডেন্ট বা গুমরাহি, এর থেকে মুসলমানদেরকে আপনি নাজাত দান করেন, মুসলমানদেরকে হেদায়েতে কামিয়াব নসিব করেন, হানাফি শাফি মালিকি হাম্বলি ট্রাইবাল মাযহাব সারা বিশ্বের উলামায়ে দ্বীন এটাকে হক মনে করছেন, এবং কোরআন সুন্নাহর আলোকে চার মাযহাব, চারও মাযহাব পৃথিবীতে যেখানে যে মাযহাব আছে প্রতিটি মাযহাবের ইজ্জত সম্মান মর্যাদা আরো আপনি বানায় দেন, বুলন্দ করে দেন, সকল মজাবের অনুসারীদের উপরে আপনি রহমত নাযিল করেন, যে সকল ভাইয়েরা মজাব মানেন না এবং মজাবের বিরুদ্ধে কথাবার্তা বলেন, ওই সকল ভাইদেরকে নিজের বিভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং শান্তি শৃঙ্খলার সঙ্গে মুসলমানদের সঙ্গে মিশে থাকার তৌফিক দান করেন, আর আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, তমাম বিবাদ বিশৃঙ্খলা পরেশানি থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, আর আল্লাহ আমাদের দেশের উত্তরোত্তর মঙ্গল উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি নিশ্চিত করেন, সমস্ত মুসলিম জাহানের উপর রহমত নাযিল করেন, মুসলমানরা যেখানে আছে মুসলমানদেরকে সুখী শান্তিতে আরামে ইজ্জতের সাথে রাখেন, যে সকল অমুসলিম দেশে মুসলমানদের উপর খড়গ নেমে আসতেছে, নানান জুলুম নির্যাতনের শিকার হইতেছে মুসলমান, আল্লাহ সেখানে মুসলমানদেরকে আপনি মদত করেন, আল্লাহ মুসলমানদেরকে সেখানে আপনি মদত করেন, সেখানে মুসলমানদের মদত করেন, সেখানে ইসলামের আরো প্রসার ঘটবার জন্য গায়ব থেকে ইন্তজাম করেন, আল্লাহ আমাদের এই মাহফিলকে মজলিসকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, যারা এই মাহফিলের ইন্তজাম করছেন, যারা এখানে অংশগ্রহণ করছেন, যে কোনোভাবে সহায়তা করছেন, আল্লাহ তাদের সকলকে কবুল করেন, সকলের তমাম নেক উদ্দেশ্য পূরণ করেন, আর মুশকিল আসান করে দেন, তাদের সকলের রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, নেক আমলের মধ্যে তারা কি উন্নতি অগ্রগতি নসিব করেন, হায়াতে বরকত দান করেন, মাওলানা বললেন যে এখানে এক ভাই এক প্রতিষ্ঠান করে দিতে ওয়াদা করছেন, এক বিল্ডিং করে দেবেন, আমাদের ভাইয়ের উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করেন, তার নেক আশা পূরণ করেন, জিন্দগির সকল শাখায় রহমত বরকত নূর দান করেন, দুজাহান তার তা কামিয়াব বানায় দেন, তার মা বাবার জন্য নাজাতের উসিলা আপনি বানায় দেন। আল্লাহ মেহরবান মালিক, আমাদের এই সমাজে আরো অসংখ্য বান্দাদের দিনই প্রতিষ্ঠানগুলোর খেদমতের জন্য আপনি কবুল করেন। আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দ মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি কবুল করেন। কি নাম বলছিলেন? নিজের জায়গায় নিজে করবে বলে মাশা আল্লাহ তাআলা ওনাকে খায়ের বরকত দান করেন, আফিয়ত নসিব করেন এবং হর মুশকিল আসান করেন, ওনার বিল্ডিং এর ভিতরে বরকত নসিব করেন। আল্লাহ দিনই প্রতিষ্ঠানকে কবুল করেন, সারা দেশে যত দিনই প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, দিনই মার্কাজ আছে, আপনি কবুল করেন সকল দিনই প্রতিষ্ঠানের এবং দিনই মার্কাজের প্রতি বেশুমার নুসরত রহমত বরকত নাজিল করেন। আল্লাহ যারা ওলামায় দিন এবং যারা দিনের খেদমতে মজবুত, মেহনতে মজবুত, সকলের হায়াতে আপনি বরকত দান করেন, সকলের ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করেন, আরো বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন। যেখানে যেখানে মুসলমানরা দিনের খেদমতে যতটুকু মজবুত আছে, আল্লাহ তাদের খেদমতের মধ্যে আপনি নুসরত নাজিল করেন, বরকত নাজিল করেন, রহমত নাজিল করেন। আল্লাহ সহি ইলম সকলকে দান করেন, সহি বুঝ দান করেন, ওলামায় দিনকে মহব্বত করার, এহতরাম করার, আউলিয়া কেরামকে মহব্বত করেন, তাদের সৌবতে উঠা বসার তৌফিক আমাদেরকে দান করেন। ঈমানের সাথে জিন্দগি, সুন্নতের সাথে জিন্দগি, রহমত ও আফিয়ত বরকতের সাথে জিন্দগি দান করেন। যখন দুনিয়ার থেকে আমাদেরকে উঠিয়ে নেবেন, আল্লাহ আফিয়তের সাথে আপনার সন্তুষ্টির সাথে আপনার রহমতের কোলে আপনি তুলে নিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আফিয়ত দান করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ আমাদের ঘরে আমাদের আপন জনদের মধ্যে যারা অসুস্থ, সিফায় কামে সিহতে কামেলা আফিয়তে কামেলা আল্লাহ দায় নসিব করেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ আপনি আমাদের প্রতি খুশি হয়ে যান, আমাদেরকেও আপনি আপনার রহমত খুশি দিয়ে খুশি বানায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।